fear. The real fear with us. Feel the real fear with us.
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 83 নং এপিসোডের প্রথম ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই যে 82 নং এপিসোডে আমরা ওনার একটি ঘটনা প্রচার করেছি, আর ইতোপূর্বে ওনার বেশ কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের ইতিবাচক মন্তব্য পাওয়ার পর উনি প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, আর ওনার পাঠানো একটি ঘটনা এবার অমর একুশে বই মেলায় আমরা প্রকাশ করতে যাচ্ছি ইনশাল্লাহ। তিনি জাহিদুর রহমান পিয়াল ভাই। গত 82 নং এপিসোডে ওনার পাঠানো ঘটনার শিরোনাম ছিল ভুতুরে নৌকা। আর এই নৌকার যে দুজন ব্যক্তি ছিলেন, ফয়েজ চাচা এবং রতন মিয়া, ওনারা কি বিপদেই না পড়েছিলেন মাছ ধরতে গিয়ে, আপনাদের অনেকেই মনে আছে সেটা। প্রিয় লিসেনার্স, ওনার যে ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটির সময়কাল এটি 2007 সালের 15 নভেম্বর রাত থেকে শুরু হয়ে প্রায় 3 বছর স্থায়ী হয়েছিল, এবং এই 3 বছরে একটি পরিবারের উপর কি বিপর্যয়কর একটি ঘটনাই না ঘটেছিল। প্রতিনিয়ত সেই ঘটনা বারবার ফেরত আসছিল। একটি ঘটনা এই কারণে বলছি যে মূল বিষয় এক হলেও তার যে সমস্ত প্রভাবগুলো এগুলো বারবার ফেরত এসেছিল। প্রিয় লিসেনার্স, 15 নভেম্বর 2007 সাল বাংলাদেশের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ এবং এক মর্মান্তিক অধ্যায়। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় যার নাম সিডর, এটি বাংলাদেশে আঘাত হানে এই তারিখে। এর গতিবেগ ঘন্টায় 305 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, ভারত, বাংলাদেশ এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা মিলিয়ে সরকারিভাবে প্রায় 15,000 মানুষ নিহত হয়েছিলেন বলে রেকর্ডে আছে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, গাছপালা হোক, ফসল হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা অপূরণীয় ক্ষতি। এখনো ঝালকাঠি এলাকায় যদি আপনারা যান, সেখানে দেখা যাবে অনেক বড় বড় পুরনো গাছ সেখানে খুবই কম আছে, কারণ সিডরে এই ধরনের পুরনো গাছ আর একটাও আস্ত ছিল না, সব ভেঙে গিয়েছিল। মানুষগুলো অনেক কষ্টে সেই সময় থেকে আস্তে আস্তে বের হয়ে এসেছেন। ওই রাত্রেই একটি ভয়ানক ঘটনা ঘটেছিল একটি পরিবারের সাথে। সেই ঘটনার প্রভাব ওনারা দীর্ঘ প্রায় 3 বছর ধরে ভুগেছিলেন সেই প্রভাবে। প্রিয় লিসেনার্স, শুরু করছি সেই ঘটনাটি। ওই ঘটনাটি এই পিয়াল ভাই উনি ওনার এক কাকির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। মূলত কাকির পরিবারেই ঘটেছিল ঘটনাটি। ওই কাকির হাজবেন্ডের নাম আব্দুল, তাকে আব্দুল চাচা নামেই ডাকেন এই পিয়াল ভাইরা। আর ওই আব্দুল চাচার ছেলে একজনই, তার নাম হচ্ছে রশিদ। এই রশিদ ভাইয়ের আবার 2 ছেলে 2 মেয়ে। এর মধ্যে এক ছেলের নাম ইলিয়াস আর এক ছেলের নাম আমিন। আর এই রশিদ ভাইয়ের স্ত্রীর নাম হচ্ছে আয়শা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা শুরু করি মূল ঘটনা। ওনারা খুব ভালোভাবেই মানে কাজ চালিয়ে যাচ্ছিলেন, বাপ বেটা। বাপ বেটা বলতে এই আব্দুল চাচা এবং রশিদ ভাই। তো ওনারা করতেন কি, দিনমজুরের কাজ করতেন আর আশেপাশের বাড়িতে কামলা কেটে জীবিকা নির্বাহ করতেন। এই আব্দুল জাসেদের বাড়িটা হচ্ছে বড় একটা গেরস্থ বাড়ির পেছনের দিকে। পেছনের দিকে একটা ছোট বাগানও রয়েছে। ওই গ্রামের বাড়িগুলো এমন যে ম্যাক্সিমাম বাড়িগুলোর পেছনে পুকুর থাকে, পুকুর ঘিরে সুপারি গাছ, নারকেল গাছ ইত্যাদি। এটা ওই গ্রামের অনেকের বাড়িতেই ওই সময় ছিল, মানে গেরস্থের বাড়িতে যেরকম ওই গ্রামে থাকে আর কি। এমনই একটা বাগানের মধ্য দিয়ে 5 মিনিট হেঁটে একটা শাকও পেরিয়ে ফসলি জমি, মানে কোলা, এলাকায় কোলা বলে ফসলি জমিকে, ওই কোলার পাশে ওনাদের একটা ভিটা আছে। ওখানে দুটো ঘর, একটা সরকার থেকে দেয়া হয়েছে একটা আধা পাকা ঘর, আর একটা মোটামুটি বড় ধরনের কাঠের ঘর, আর একটা গোয়াল ঘর, রান্নাঘর, আর একটা ওয়াশরুম। তাদের ভিটাটা বেশ বড়। এই যে ঘরগুলোর কথা আমরা বলছি, এই ঘরগুলো ছাড়া সম্পূর্ণ ভিটা জুড়ে বিভিন্ন ধরনের গাছ, যেমন আম, কাঁঠাল, জামরুল, বাঁশঝাড় এসব রয়েছে। আর তাদের এই গাছগুলো ভিটার দক্ষিণ দিকে লাগানো, আর গাছগুলো শেষ হলে ফসলি জমি বা কোলা। ওই ভিটার সামনে কোলা, আর এই সামনের কোলার পাশ দিয়ে তাদের বাড়ি আসার রাস্তা, আর পেছনেও কোলা, কিন্তু পেছনে 5 মিনিট হাঁটলে আরো একটা গেরস্থ বাড়ি আছে। আবার পূর্ব দিকে একটা গেরস্থ বাড়ির শেষ সীমানায় খাল রয়েছে। এমন একটা বাড়িতে এই আব্দুল চাচা তার পরিবার নিয়ে থাকতেন। সিডর যেদিন সন্ধ্যায় ওনাদের এলাকায় আঘাত হানে, তখন এই আব্দুল চাচা আর তার পরিবার তাদের বাড়িতেই অবস্থান করছিলেন। আল্লাহর অশেষ রহমতে তাদের ছোট কাঠের ঘরের আশেপাশে গাছগুলো পড়ে যায়, মানে ভেঙে পড়ে যায়, কিন্তু তাদের ঘরে কোনো সমস্যা হয়নি, মানে ঘরের উপর পড়েনি। আর তাদের ঘরটা তুলনামূলক কম উঁচু, তাই বাতাসও তেমন একটা লাগেনি, মানে ওই ঝড়ের বাতাসটা। আর ঘরের চালারও তেমন কোনো ক্ষতি হয়নি আল্লাহর অশেষ রহমতে। ঝড়ের দিন সন্ধ্যায় বাতাস দেখে আব্দুল চাচা এবং রশিদ ভাই, তারা দুজনেই কেরোসিন তেল, গ্যাস লাইট, শুকনো খাবার, মোমবাতি এবং একটা এক্সট্রা হারিকেন কিনে নিয়ে আসেন। যে সময় ঝড় শুরু হয়ে যায় তখন আনুমানিক রাত 12:30 কি 1টা, তখন প্রবল বাতাস বইছে, গাছপালা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তখন তারা সবাই ঘরের মধ্যে এক জায়গায় গুটিসুটি হয়ে বসে আছে আর ভাবছে, এখনই হয়তো কোনো গাছ তাদের ঘরের উপর এসে পড়বে, কি হবে তখন, আল্লাহ আল্লাহ করছে। বাতাসের এমন বিকট শো শো শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো হেলিকপ্টার তাদের ঘরের উপরে উঠছে, এমন ভয়ানক শব্দ হচ্ছিল। তারা একদম কোলার পাশে হওয়ায়, মানে ফসলি জমির পাশে হওয়ায়, তারা ওই ঝড়ের ভয়ঙ্কর রূপটা খুব ভালোভাবে দেখেছিল। এই রশিদ ভাইয়ের মা, মানে যে কাকির কাছ থেকে এই পিয়াল ভাই ঘটনা সংগ্রহ করেছিলেন, তো ওনার মতে ওনারা বাইরের অবস্থা দেখার জন্য তাদের যে কাঠের জানালা আছে এই জানালাটা খুলে একটু সময়ের জন্য দেখছিলেন। তখন তারা দেখেন দূরের ফসলি জমিতে নাকি বেশ খানিকটা পানি উঠে গেছে, সবকিছু লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই ঝড়ের ভয়াবহতার মধ্যেও তারা ওই ফসলি জমির মধ্যে একটি অদ্ভুত জিনিস খেয়াল করেন। তারা দেখেন ওই কোলার মধ্যে একটা হারিকেনের আলোর মতো কিছু একটা দৌড়াদৌড়ি করছে, আর নিমিষেই সেটা একটা বিশাল বড় দানবের আকার ধারণ করে। ওই দানবটা নাকি উড়ন্ত গাছপালা বা অন্যান্য যে বিষয়গুলো উড়ে যাচ্ছিল সেগুলো লুফে নিয়ে অন্যত্র ছুঁড়ে ফেলছিল, মনে হচ্ছে সে যেন খেলা করছে। সে ওই ফসলি জমির পানির মধ্যে ছুটে বেড়াচ্ছে। তো আব্দুল কাকাদের ঘরের মধ্যে কিন্তু হারিকেন চলছিল। এক সময় ওই দানবটা এটা দেখে ফেলে যে তাকে ওই ঘরের মধ্যে থেকে কেউ দেখছে, কারণ জানালা যখন খুলেছে তারা ঘরের মধ্যে হারিকেন চলছে, আলো নজর এসেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে দানবটার কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো খেলাই মগ্ন, সে এক নজর তাকিয়েছে। এটাও কিন্তু এই আব্দুল চাচা, তারপরে তার স্ত্রী, তারপর রশিদ ভাই, তার ছেলেপেলে, তারা কিন্তু এটা দেখেছিল। কিন্তু বাচ্চা ছেলেপেলেরা তারা খুব বেশি এটা নজরে আনেনি, তারা ওটা খুব ভালো করে বুঝতেও পারেনি। কিন্তু পরিবারের বড় সদস্যরা, ওনারা এই বিষয়টা ভালো করে দেখেছিলেন। এদিকে আব্দুল চাচা আর এই রশিদ ভাইয়ের যে পরিবার, তাদের মতে এটা ছিল একটা দেও, ঝড় দেখে এই দেওটা বের হয়ে এসেছে। যাই হোক, এটা অল্প কিছুক্ষণ দেখার পর আব্দুল চাচা জানালা বন্ধ করে দিলেন। এক সময় এই ঝড় আরো প্রবল আকার ধারণ করে। তখন তারা অবাক হয়ে খেয়াল করে, হঠাৎ করে তাদের ঘরের চারপাশটা আলোকিত হয়ে গেল, মনে হচ্ছে বাইরে কোনো বড় সার্চ লাইট জ্বালানো হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে তাদের চৌকাঠের নিচে যে ফাঁকা অংশটা থাকে, সেই ফাঁকা দিয়ে একটা গোল আলোর বৃত্ত মনে হলো ঘরে ঢুকল। ওইটাও একটা হারিকেনের মতো আকার ধারণ করে এবং পরবর্তীতে ওটা আবার বের হয়ে গিয়ে তাদের ঘরের সামনে একটা রুম রয়েছে, সেটা চালে অবস্থান নাই। ওনারা ওই চৌকাঠের নিচ দিয়ে এটা দেখার চেষ্টা করছিলেন। ওই আলোটা একটা আগুনের গোল কুণ্ডলীর মতো ছিল। ওই আলোটার যে ব্যাখ্যা, ওটার ব্যাখ্যা আসলে ওই কাকি পিয়াল ভাইকে খুব ভালো করে দিতে পারেনি, তবে উনি যেভাবে দেখেছিলেন, যেভাবে বলেছিলেন, সেভাবেই মূলত পিয়াল ভাই উপস্থাপন করেছেন। এবং ওটা নিয়ে আমরা যতটুকু বললাম এতটুকুই আর কি এটার ব্যাখ্যা ছিল। তো যাই হোক, এক সময় ঝড় কমে যায় আর ওই আলোর কুণ্ডলীটাও ওই বাড়ি থেকে চলে যায়, আর ওই বাড়ির চারদিকেও কিন্তু তখন অন্ধকার হয়ে যায়, যেটা স্বাভাবিকভাবে অন্ধকার থাকে সব সময় আর কি। সকাল হয়ে যায়, ঝড় থামে, তারা বের হয়ে দেখে পুরো গ্রামে এক বিভীষিকাময় অবস্থা, একটা গুছানো গ্রাম কিভাবে লন্ডভন্ড হয়ে গেছে। যদিও বা ওই দেওকে তারা যে দেখেছে এরপরে কিন্তু কোনো ভয়ের ঘটনা ওই সময়ের মতো ঘটেনি। আর এই যে ব্যাপারটা হলো এই ঝড়, এই ঝড়ের কারণে কিন্তু চারদিকে গাছপালা থেকে শুরু করে নিয়ে সবকিছু তছনছ হয়ে গেছে। এদিকে যেহেতু এই আব্দুল চাচা এবং তার ছেলে রশিদ তারা দিন মজুরে কাজ করত, তাদের কাজও কিন্তু বেড়ে যায় এবং এভাবেই তারা বিভিন্ন কাজ করতে থাকেন, অনেকেই তাদেরকে ডাকেন, কারণ সবকিছু তো লন্ডভন্ড হয়ে গেছে। তাদের বাড়ির খুব একটা সমস্যা হয়নি, শুধু গাছগুলোই পড়েছিল আর কি। আর এই কাজ করে মোটামুটি তাদের টাকা পয়সা ইনকামও হচ্ছিল, এর মধ্যে সরকার থেকে তারা একটা ত্রাণের ঘরও পায়। আর তখন নতুন করে একটি ওয়াশরুম তৈরি করার দরকার হয়ে পড়ে তাদের। ত্রাণের ঘর পাওয়ার পর তাদের পুরনো টিনের ঘরের সাথেই ওই ত্রাণের ঘরটি বসানো হয়, তাই তারা একটা নতুন ওয়াশরুম বানানোর কাজ শুরু করে। তাদের ঘরের দক্ষিণ দিকে গোয়ালের পাশে তারা ওয়াশরুমের জন্য রিং, তারপর স্ল্যাব এগুলা বসাবে, যেটা গ্রামে করে আর কি। তাই মাটি বেশ গভীরভাবেই তারা খুঁড়তে থাকে। তারা বাপ বেটা মানুষের কামলা দেওয়ার পাশাপাশি রাতে দুপুরে বাড়িতে খেতে এসে একটু একটু করে এই ওয়াশরুম বানানোর কাজ করতে থাকে। তাদের তো টাকা পয়সার অভাব ছিল, তাই তারা কাজ ফেলে যে পুরো সময় দিয়ে ওয়াশরুম তৈরি করবে এই সময়টুকু তাদের ছিল না, এই জন্য একটু একটু করে তারা কাজ এগিয়ে রাখতেন। যেদিন রিং বসানোর কথা, মানে কুয়া বা গর্ত খোঁড়া হয়ে গেছে, ওই দিন রাত্রে তারা ঠিক করেন পরের দিন স্যানিটারি ব্যবসায়ীদের কাছ থেকে রিং এনে খুব সকাল সকাল তারা ওটা বসিয়ে দেবেন, তারপর তারা কাজে যাবেন। এই চিন্তা ভাবনা এবং আলোচনা করে তারা ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে বাপ ছেলে যখন বাইরে এসে ওয়াশরুমের কাছে যায়, মানে নির্মাণাধীন ওয়াশরুম যেটা, তখন তারা দেখে এক অদ্ভুত ব্যাপার। কে যেন তারা যে কুয়াটা খুঁড়েছিল রিং বসানোর জন্য, এই কুয়াটায় মাটি ফেলে প্রায় ভরে ফেলেছে। এই দৃশ্য দেখে তারা তো খুবই রেগে যায়। কে করলো এই কাজটা, কিভাবে করলো, এগুলো নিয়ে তো চিৎকার চেঁচামেচি শুরু করে, গালিগালা শুরু করে। তো কাউকে তো পাওয়া যায় না যে কে করেছে। কি আর করা, তারা আবার ওই মাটি উঠিয়ে রিং বসানোর জায়গাটা আগের অবস্থায় নিয়ে আসে। পরের দিন একই অবস্থা দেখতে পায় তারা। এবার এই আব্দুল কাকা, মানে আব্দুল চাচা, রাতে উঠানের সাথে একটা চৌকি পাতেন। উদ্দেশ্য ছিল এই চৌকিতে উনি শুবেন, যদিও বা এই চৌকিটা উঠানেই ছিল অন্য একটা পাশে, কিন্তু ওই গর্তটার কিছুটা কাছে নিয়ে আসা হয় আর কি। গ্রীষ্মকালে গরমের সময় বাতাসে শরীরটা শুকানোর জন্য ওনারা ওই জায়গাতে জিরাতো, কখনো কখনো রাতে ঘুমাতো। তো ওই চৌকিতেই থেকে রাতে পাহারা দেবে আব্দুল চাচা। আর কে এই কাজ করছে সেটা ওনারা দেখবেন। তো যেমন ভাবা তেমন কাজ, আব্দুল চাচা পাহারা দেন, কিন্তু যে রাত্রে পাহারা দেন ওই রাত্রে কোনো প্রবলেম হয় না, কেউ আর ওই গর্তের মাটি ভরাট করতে আসেনি, সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। তো চাচা ভেবেছিল হয়তো তাদের আশেপাশের কোনো গৃহস্থ বাড়ির মানুষ এই অপকর্মটা করছে। যাই হোক, দ্রুত রিং স্ল্যাব এগুলো বসিয়ে ওয়াশরুমের কাঠামো দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই স্ট্রাকচার কমপ্লিট প্রায় হয়েই গেছে, আর পরবর্তীতে তাদের ওয়াশরুমের কাজ শেষ হয়ে যাবে, মানে আর একদিন সময় লাগবে সর্বোচ্চ। ঠিক এমন সময় রাতের বেলা হঠাৎ আগের মতো সেই ওয়াশরুমের সবকিছু ভেঙে কে যেন তছনছ করে দিয়েছে। এবার একদম সমস্ত স্ট্রাকচারটি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞ দেখে তারা তো অবাক হয়ে যায়। আর এমনটা দেখার পর তারা সমস্ত পরিবারের মানুষ এমনই ক্ষিপ্ত হয়ে যায়, সবাই মিলে একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে, গালিগালাজ শুরু করে। আর কেনই বা করবে না, তারা গরিব মানুষ, এগুলো তো টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। এখন এই জিনিসগুলো যে ভেঙে দিল, আবার তো নতুন করে কিনে আনতে হবে। কিছু টাকা বাকিও রয়েছে যেখান থেকে নিয়ে আসা হয়েছে, সেই বাকিটাও শোধ হয়নি। তাহলে এখন আবার এতগুলো টাকা তাদের গচ্ছা যাবে। রাগ হওয়াটাই তো স্বাভাবিক, আর কারোর সাথে তেমন শত্রুতাও নাই। কে এসে এত কিছু বাদ দিয়ে শুধু ওই ওয়াশরুমের রিংগুলো স্ল্যাবগুলো ভেঙে দিয়ে যাবে? এর আগে গর্ত ভরাট করে দিয়ে গেছে, তারা তো অন্য কারো জায়গার উপরে এটা করতে যাচ্ছে না। এই নিয়ে তারা সবাই খুব ক্ষিপ্ত ছিল। তারা ঘুণাক্ষরে চিন্তা করতে পারেনি যে আসলে কি হতে যাচ্ছে। কি আর করা, তারা সিদ্ধান্তটা সবাই মিলে তারা পাহারা দেবেন। সবাই মিলে পাহারা দেওয়া শুরু করে। তবে পাহারাটা একটু আড়ালে দেওয়ার কাজ চলছিল, যাতে করে অন্যরা বুঝতে না পারে যে পাহারা দেওয়া হচ্ছে। আর ওনারা যদি বুঝতে পারে তাহলে আসবে না। অন্যরা এই কারণে বলা হচ্ছে, ওনারা তো চিন্তা করছেন কোনো মানুষই এই কাজ করছে। এভাবে তারা দুই দিন পাহারা দেয়, কিন্তু দেখে কেউ আর ভাঙতে আসে না ওয়াশরুম। কিন্তু তারা কিন্তু হাল ছাড়েনি। দ্বিতীয় দিনেও যখন কেউ আসেনি, তখন এই আব্দুল চাচা এবং রশিদ ভাই ওনারা তৃতীয় দিনের মতো পাহারা দিচ্ছেন। ওই দিন ওই সামনের উঠোনে যে চৌকিটা রয়েছে ওখানে আব্দুল চাচা শুয়ে আছেন, মানে উনি পাহারা দিচ্ছেন। তার কিছুটা দূরে রশিদ ভাই, উনি পাহারা দিচ্ছেন। তবে উনি ঘরের ভেতরে ছিলেন, দরজাটা একটু খোলা রেখেছিলেন আর কি। রাত আনুমানিক প্রায় দেড়টা দুইটা বাজে এমন একটা সময় হঠাৎ করে এই আব্দুল চাচা উনি খেয়াল করেন যে তাদের যে বাঁশঝাড়টা রয়েছে বাড়ির পাশে, ওইখানে মনে হচ্ছে জোরে জোরে নড়াচড়া হচ্ছে। এই আওয়াজ উনি পান। একসময় উনি দেখেন ওই বাঁশঝাড় থেকে কিছু একটা নেমে আসছে। তো চাচা এটা দেখে তার ছেলেকে ডাকেন, এই রশিদ আয়তো, হয়তো কিছুনে একটা আসছে, চোর মনে হয় ধরতে পারছি, কোন চোর এই অপকর্মটা করে। এদিকে চাচা তার ছেলেকে ডাক দেওয়ার পরে বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয়, কারণ উনি গ্রামের মানুষ, উনি তো বোকা নন। কিন্তু প্রবলেমটা হয় যে তার ছেলে রশিদ, সে ঘুম থেকে উঠতে উঠতে সে দেখে যে একটা অবয়ব তাদের ওয়াশরুম ভাঙতে শুরু করেছে। তখন এই যে যেই রশিদ ভাই, উনি কি করেছে, বড় একটা বাঁশের লাঠি নিয়ে সজোরে ওই অবয়বটাকে আঘাত করতে শুরু করেছে। ওই অবয়বটা বেশ লম্বা চওড়া ছিল। ওদিকে আব্দুল চাচা তার ছেলেকে থামাতে থামাতে ওই অবয়বটা বিশাল একটা আকৃতি ধারণ করে। তখন এই রশিদ ভাইয়ের সেন্স আসে, যারে এতক্ষণ কারে পিটাইলাম। আর এটা দেখার পর এই আব্দুল চাচা এবং এই রশিদ ভাই দুইজনই চিনতে পারে এটা কোন অবয়ব। ওরা দেখে, আরে এটা তো সেই অবয়ব যেই অবয়বটাকে তারা সিডোরের রাত্রে মাঠের ভেতরে গাছপালা ছুটতে দেখেছিল। এখন আরো ভালো করে দেখতে পায় যে এই অবয়বটার মাথাটা অস্বাভাবিক রকমের বড়, আর পা বেশ মোটা, আর লাল টকটকে দুটো চোখ, নাকটা এতটাই লম্বা যে নাকটা ঝুলে পড়েছে। তখন চাচা আর রশিদ ভাই দুজনই খুব ভয় পায়। আর এমত অবস্থায় ওই অবয়বটা রশিদ ভাইকে বলে ওঠে, তুই আমার গায়ে হাত দিলি, তুই যে আমাকে মারলি, এতে তো আমার একটা চুলেরও ক্ষতি হয়নি, কিন্তু এটা আমার কাছে লজ্জা যে তোর কাছে আমি আঘাত পেলাম। তোরা আমার থাকার জায়গায় ওয়াশরুম দিচ্ছিস, আমি তা সহ্য করছি। তোদেরকে কিছু না বলে আমি কিছু কাজ করে তোদেরকে বোঝাতে চাইলাম যে এই জায়গায় ওয়াশরুম করা যাবে না, এই কারণে আমি ভেঙে দিলাম, গর্ত ভরাট করে দিলাম, তাও তোরা বুঝলি না। আর এবার তোর আমাকে দেখার পরও আঘাত করলি, তোর যে কি অবস্থা করব আমি তুই বুঝতেই পারছিস না। এই বলে ওই অভাবটা কি করে রশিদ ভাইকে তুলে নিয়ে মারে সজোরে এক আছাড়। এটা দেখে আব্দুল চাচা তো জোরে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন তাদের ঘরের মানুষরা বের হয়ে আসে, বের হয়ে এসে তারা দেখে দুজনেই পড়ে আছে আর এই রশিদ ভাইয়ের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তাদেরকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। চোখে মুখে পানি দেওয়ার পর আব্দুল চাচার জ্ঞান ফিরলে উনি বিষয়টি বলেন, কিন্তু তখনও এই যে রশিদ ভাইয়ের জ্ঞান ফেরেনি। রশিদ ভাইয়ের এমন অবস্থা দেখে তার বাবা এই আব্দুল চাচা পরের দিন ভোরবেলা পুটিয়াখালীর জলাবাড়ি মাদ্রাসার এক হুজুরের কাছে নিয়ে যান। তো উনি সবকিছু দেখেন। ওই হুজুর আশেপাশে চার পাঁচ এলাকায় আমলের মধ্যে সবচাইতে ভালো, বিশেষ করে রুকিয়ার বিষয়ে আর কি। তো উনি এগুলো দেখে উনি ওই বাড়িতেও আসেন। তিনি যখন আসছেন প্রথমে তাদের ধানের যে মাঠ, ওই মাঠের সাথে যে চিকন রাস্তা ওইখানে এসে দাঁড়িয়ে পড়েন। তিনি দূর থেকে আব্দুল চাচাদের বাড়িটা দেখেন। ওনার সাথে সাথে এই আব্দুল চাচা উনিও দাঁড়িয়ে পড়েছিলেন। আব্দুল চাচা তাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে চাইলে তিনি বলেন যে মুরব্বি আজকে বাড়ির মধ্যে যাব না, যে এখানে আছে এই মুহূর্তে তাকে ঘাটানো ঠিক হবে না, আর সে আপনাদের অকারণে ডিস্টার্ব করবেও না। কেন যেন মনে হচ্ছে আপনারাই কোন একটা ঝামেলা বাঁধিয়েছেন। সে ঝামেলা করেনি নিজে থেকে। এখন আমি যদি তার সাথে গিয়ে এসব বিষয় নিয়ে কথা বলতে যাই হিতে বিপরীত হতে পারে। আমার মনে হচ্ছে আমার যে বিদ্যা আছে এই বিদ্যার থেকে আরো বেশি বিদ্যা সে জানে এবং সে অনেক শক্তিশালী। আপনি এক কাজ করেন, বিকেলবেলা আমার মাদ্রাসায় আসেন, আপনার সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলি আর এর মধ্যে আমি কিছু তথ্য সংগ্রহ করি, দেখি কি করা যায়। এখানে আর এক মুহূর্ত না, তাহলে আপনাদেরও বিপদ আমারও বিপদ। এই বলে হুজুর চলে যান। আর রশিদ ভাইয়ের আরো ট্রিটমেন্ট যাতে চলতে থাকে এই জন্য উনি পানি এবং সরিষা পরে দিয়ে যান। তো রশিদ ভাইয়ের জ্ঞান ফেরে ওই দিন দুপুরে। মূলত যখন হুজুরের কাছে গিয়েছিলেন তখন রশিদ ভাই যাননি, ওনার বাবা গিয়েছিলেন। ওখানে যাওয়ার পর সবকিছু আলোচনা করে হুজুর তখন এই আব্দুল চাচাদের বাড়িতে আসছিলেন। এদিকে রশিদ ভাই কেন যেন একটু পরপর রক্ত বমি করতে থাকে, তার কি সমস্যা হচ্ছে জানতে চাইলে সেও তার বাবার মতো একই কথা বলে যে কি দেখেছিল সে। তার বাবা যেটা বলেছিল, মানে আব্দুল চাচা যেটা বলেছিল, সেও একইটা বলে যে সে কি দেখেছিল। আর সমস্যার মধ্যে তার যে সমস্যাটা হচ্ছিল, রক্ত বমি হচ্ছিল, তার শরীর খারাপ লাগছিল, এটা বলছে। তবে এই যে আব্দুল চাচা উনি তো চিৎকার দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। এই আব্দুল চাচা জ্ঞান হারানোর পর নাকি এই রশিদ ভাইকে ওই দানবটা বলেছে এখানে কোনো ওয়াশরুম বানানো হবে না, এটা আমার জায়গা, আগের ওয়াশরুম যেখানে ছিল ওইখানে বানা, আর এরপর আমার যদি কোনো সমস্যা করিস তাহলে তোদের বংশের সবাইকে কিন্তু আমি মেরে ফেলব। এটা বলার পর নাকি ওই দানবটা তার আকার পরিবর্তন করে একটি কালো সাপের রূপ নেয় আর তার বুক একটা ছোবল দেয়। এই রশিদ ভাই তার পরিবার সবাইকে ওই কামড়ের দাগটা দেখায়, সবাই দেখতে পায় তার বুকের একটা পাশে চারটা দাগ হয়ে আছে। তখন তার পরিবার সবাই বলে এটা তো সাপের কামড় না, বিষধর সাপে কামড়লে তো আমরা দুটো দাগ দেখি, কিন্তু এখানে তো দেখছি চারটা দাঁতের দাগ আর দাগগুলো অন্য রকম। তখন রশিদ ভাই বলে যে তা তো আমি জানি না, তবে আমাকে সাপেই কামড় দিয়েছে। যাই হোক, আব্দুল চাচা বিকালে ওই হুজুরের কাছে যান। হুজুর রশিদ ভাইয়ের জ্ঞান ফিরেছে কিনা সেটা জানতে চাইলে ওনার জ্ঞান ফিরেছে এটা আব্দুল চাচা জানান এবং রশিদ ভাই কি কি বলেছেন সেটা ওই হুজুরকে বলেন। তখন ওই হুজুর বলেন, হ্যাঁ আপনার ছেলে ঠিকই বলেছে, তাকে কোনো সাধারণ সাপে কাটেনি, এটা একটা জিন সাপ। সে রাগে সাপের আকৃতি নিয়ে রশিদকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছে। আর ওই হুজুর তার সাথে যে জিন আছে তাদের মারফত নাকি জানতে পেরেছেন যে ওইখানে একটা জিন বহু বছর আগে থেকেই বসবাস করছে, সে কাউকে ক্ষতি করত না, কিন্তু এখন তার বসবাসের জায়গায় একটি ওয়াশরুম বানানো হচ্ছে, এটা ওই জিন কোনোভাবে মেনে নেবে না। আর এদিকে আব্দুল জাতের পরিবারের সদস্য সংখ্যাও বাড়ছে, আর এই কারণে তাদের চলাফেরাও করতে হচ্ছে। আর এই সমস্ত ব্যাপার যদি ঘটতে থাকে তাহলে ওইটাও ওই জিনটার অসুবিধার কারণ হচ্ছে। আর হুজুরের সাথে থাকা জিনেরা ওনাকে ওই জিনের বিষয় থেকে দূরে থাকার জন্য নাকি বলেছে। তখন ওই হুজুর বলেন যে আমি এর সমাধান দিতে পারবো না, এতে আমার ক্ষতি হবে, আর আমার সাথে থাকা জিনদের ওই জিনের সাথে লড়াই করার মতো অতটা শক্তি নাই। আর আপনাদের সমাধানের মানে যে ব্যাপারটা, এটা আমার কাছে হবে না। এখন সমাধান একটাই হতে পারে, আপনারা এই জায়গা ছেড়ে দিয়ে চলে যান, আর যদি যেতে না চান আরো বড় কোনো হুজুর কবিরাজের কাছে গিয়ে দেখতে পারেন। এদিকে আব্দুল চাচা হতাশ হয়ে বলেন যে হুজুর আমাদের এলাকায় তো আর কোনো লোক নাই যে যার কাছে আমরা এই সমস্যার জন্য যাব, আশেপাশের বহু গ্রামের লোক আপনার কাছে আসে, আপনি যদি সমস্যার সমাধান করে দিতে না পারেন আমরা যাবোটা কোথায়, আর আমরা ওই জায়গা ছেড়েই বা যাবো কোথায়, আমাদের তো ওরকম যাওয়ার মতো জায়গা নাই। তো হুজুরের কাছে যখন অনেক অনুনয় বিনয় করে তারা বলেন, তখন ওই হুজুর একটা ঠিকানা বলেন, ওই ঠিকানার নাম হলো বড় সাতআনি বাজার। ওই স্থান থেকে হুজুরের পরিচিত একজন লোক বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন, উনি এক জায়গায় আসলে খুব একটা স্থায়ী নন, বলতে ব্যবসা বাণিজ্যের কাজে সবসময় উনি মুভমেন্ট করেন আর কি, তবে ওনার মূল বাড়িটা হচ্ছে বড় সাতআনি বাজারে। তো ওইখানে শিকদার হুজুর নামে একজন ব্যক্তি আছেন, তো এই শিকদার হুজুর উনি স্বাভাবিকভাবে কাজকর্ম করেন, স্বাভাবিকভাবেই মানুষের সাথে মেশেন, উনি যে খুব একদম একা একা থাকেন সেটা এরকম নয়। আর এই শিকদার হুজুর এই হুজুরের ওস্তাদ। এখন এই শিকদার হুজুর যে খুব ভালো মানের হুজুর এটা অনেকেই কিন্তু ভালো মতো জানেন না, তবে আমি টুকটাক আমল জানেন এটা অনেকে জানে, কিন্তু উনি যে খুব ভালো মানের একজন আমলা লোক এবং এইসব বিষয়ে খুব পারদর্শী একজন লোক এটা অনেকেই জানে না। তো তার কাছে যাওয়ার কথা বলেন এই হুজুর। তো যাই হোক, এই আব্দুল চাচা এই শিকদার হুজুরের সাথে দেখা করেন এবং ওই হুজুরকে সবকিছু বলার পর সেই শিকদার হুজুর তার বাড়িতে আসেন এবং এই আব্দুল চাচার বাড়িতে রশিদ ভাইয়ের চিকিৎসা এবং এই জিনের সাথে মূলত সন্ধি করাটাই তার উদ্দেশ্য ছিল। কারণ জিনদেরকে বন্দি করে তাদেরকে শাস্তি দিয়ে কাজ করানো থেকে যদি সন্ধি করে কোনো একটা কাজ করা যায় সেটাতে সবার জন্যই মঙ্গল বয়ে আনে। তো ওই হুজুর মানে ওই শিকদার হুজুর তাদের বাড়িতে এসেই রশিদ ভাই যেই ঘরে থাকতেন ওই ঘরটা শুধু বন্ধ করেন, মানে দোয়া পড়ে বন্ধ করেন আর কি। আর হুজুর অনেক দোয়া কালাম পড়ে একটা শিঙ্গা দিয়ে রশিদ ভাইয়ের সাপে কাটা জায়গায় নিজেই মুখে শিঙ্গা দিয়ে ওই স্থান থেকে বিষ উত্তোলনের কাজ শুরু করেন। হুজুর যখন বিষ টেনে টেনে ওঠাচ্ছিলেন তখন সবাই দেখে হুজুর নিজেও নীল বর্ণ ধারণ করেছেন। অবশ্য হুজুর আগে থেকে বলে রেখেছিলেন তিনি যখন এই বিষ তুলবেন তখন যেন আশেপাশে যে থাকবে তারা পানি ছিটিয়ে দেয়, উনি একটা পানি পরে রেখেছিলেন, ওই পানিটা ছিটিয়ে দিলে উনি স্বাভাবিক হয়ে যাবেন, আর তা না হলে ওনার মৃত্যু অবধারিত। তো হুজুরকে এরকম নীল রং ধারণ করতে দেখে এই আব্দুল চাচা উনি পানি ছিটিয়ে দেন, তখন হুজুর স্বাভাবিক হয়ে যান। তো হুজুর অনেক কষ্ট করে রশিদ ভাইয়ের শরীর থেকে বিষ নামাতে সক্ষম হন। হুজুরের থাকার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে দেওয়া হয়, তাও শন কুটা এগুলো দিয়ে একটা কুড়ে ঘর বানিয়ে দেওয়া হয় আর কি। হুজুরকে তাদের বসত ঘরে থাকার জন্য ওনারা অনুরোধ করেন, কিন্তু হুজুর বলেন যে রাতে ওই দানবটার সাথে উনি একা কথা বলতে চান আর হুজুর নিরিবিলি তার সব কাজ করতে চান। তাই হুজুর এমনভাবে একটা কুড়ে ঘর বানিয়েই থাকার অনুরোধ করেছিলেন ওনাদেরকে এবং ওনারাও সেটা করে দিয়েছিলেন। হুজুর ওই বাড়িতে 7 দিন অবস্থান করেন। তো আব্দুল চাচাদের বাড়ি এই 7 দিন উনি অবস্থান করে বিভিন্ন ধরনের রুকিয়া এগুলো করেছিলেন। তো 7ম দিন হুজুর তাদেরকে বলেন যে ওই জিনের সাথে আমি দেখা করেছি, সে আমাকে দেখে খুবই রাগান্বিত হয়েছে, তবে তাকে আমি বুঝিয়ে অনেক কষ্টে বসে এনেছি। আপনাদের এখানে আমার আরো কিছুদিন থাকার দরকার, কিন্তু আমারও তো ঘর সংসার আছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু আপনারা ভয় পাবেন না, ওই জিন এখন আর আপনাদের কোনো ক্ষতি করবে না। তবে এইখানে ওয়াশরুমের কাজ একদম বন্ধ, এখানে আর কোনো ওয়াশরুম হবে না। আর আপনারা রাতের বেলা অহেতুক কোনো প্রাণীর গায়েও হাত দেবেন না ভুলেও। অস্বাভাবিক কোনো কিছু দেখলে তা থেকে দূরে থাকবেন। আমি কিছুদিন পর ইনশাল্লাহ আবার আসবো, আর কোনো দরকার হলে যোগাযোগ করবেন। এরপরে এক থেকে দেড় বছর কেটে যায়, সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক, ওখানেও আর ওয়াশরুম হয়নি। কিন্তু একদিন খবর আসে সে শিকদার হুজুর মারা গেছেন। তাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে পাশের খালে তার ঘাড় ভাঙা অবস্থায় দেহটা পাওয়া গিয়েছিল, আর তার সমস্ত শরীরে আঁচড়ের দাগ। হুজুর যেহেতু এই জিনে ধরা বিভিন্ন ট্রিটমেন্টগুলো করতেন, ওনার তো অদৃশ্য জগতের শক্তিরও অভাব ছিল না, হয়তো এমনই কেউ তাকে হত্যা করেছিল। হুজুরের বাড়ির আশেপাশের মানুষ তার এমন মৃত্যু দেখে আঁতকে উঠেছিলেন, আঁতকে ওঠাটাই স্বাভাবিক। হুজুরের মারা যাওয়ার পর থেকেই এই যে আব্দুল চাচা, ওনার পরিবারের সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়ে যায়। কিন্তু উনি যখন ওই বাড়ি থেকে চলে গিয়েছিলেন, এরপরে এক দেড় বছর কিন্তু কোনো সমস্যা হয়নি। এখানে যে কোনো জিনভূত আছে এই টাইপের কোনো আলামতও তারা টের পাননি এই সময়ের মধ্যে। কিন্তু এরপর থেকেই ঘটনা শুরু হয়ে গিয়েছিল। প্রথম ঘটনাগুলো ছিল এমন যে এই যে রশিদ ভাই একদিন রাতে কাজ সেরে বাড়ি আসছিলেন। ওই যে আমরা ধানের যে মাঠের কথা বলেছি, ওখানে একটা সরু রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে উনি আসছিলেন। ওই সময় তার সাথে কোনো লাইট ছিল না। ওই রাস্তার যেই জায়গাটা ছিল, ঠিক উনি যে জায়গাটাতে এসেছিলেন আর কি, ওখানে একটা রেইনট্রি গাছ ছিল, ওই গাছের ডাল পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে আর কি। তো এই রশিদ ভাই আসছিলেন ঠিক ওই জায়গায়, গাছের নিচে যখন এসেছেন তখন একটা সাদা কিছুর সাথে উনি ধাক্কা খান। সেটা কি, এটা দেখার জন্য উপরের দিকে তাকান, উনি দেখেন ওই রেইনট্রি গাছের একটা ডালের সাথে একটা লাশ ঝুলছে, যে লাশের শরীরে সাদা কাপড় পরা, আর চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে দেখেছিলেন ওই লাশটার জিভ ঝুলে আছে আর চোখ দুটো খোলা, অনেক বড় বড় করে খোলা। তো রশিদ ভাই প্রথমে ভেবেছেন কেউ সুইসাইড করলো কিনা, যদিও এটা দেখে উনি ভয় পেয়েছেন, কিন্তু উনি বিষয়টা কোনো মানুষের লাশ এটা হবে এটাই উনি ভেবে নিয়েছিলেন। কিন্তু ওনার ভুল ভেঙে যায় যখনই উনি দেখতে পান ওই লাশটা দাঁত বের করে হি হি করে একটা মিশ্রী হাসি দেয়। আর এটা দেখে রশিদ ভাই অনেক জোরে চিৎকার দিয়ে দৌড়ে তার বাড়িতে চলে যান। তার বাড়ি ওই জায়গায় যেটা ছিল আর কি, ওই জায়গা থেকে তার বাড়িতে যেতে দৌড় দিলে এক মিনিট লাগবে। উনি বাড়িতে গিয়ে অজ্ঞান হননি, তবে উনি ভাবতে থাকে যে এটা আমি কি দেখলাম, এতদিন পরে এটা আমি কেন দেখলাম, হঠাৎ করে আমার সাথে কেন হলো। সে কথা বাড়ির সবাইকে না বললেও তার মাকে বলেছিলেন। তার মা এটা শুনে গরম পানি দিয়ে ছেলেকে গোসল করে তারপরে ঘরে তোলেন। যাই হোক, এরপর আবার বেশ কিছুদিন একদম স্বাভাবিক ছিল সবকিছু। রশিদ ভাইয়ের দুই ছেলে দুই মেয়ে, আমরা শুরুতে বলেছি তার বড় ছেলে এবং ছোট ছেলে, সামনের দিকে একটা রুম ছিল সেটাতে ঘুমাতো। আর তাদের কবুতরের খোপ ছিল একদম ওই ঘরের সাথে, যেমনটা আমরা গ্রামের টিনের ঘরে দেখি আর কি। রশিদ ভাইয়ের বড় ছেলের নাম ইলিয়াস আর ছোট ছেলের নাম আমিন। তো এই দুজন ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘুম ভাঙে তার বড় ছেলের ওই শব্দে। সে শব্দ শুনতে পায় যে কবুতরের যে খোপটা আছে সেটা মনে হচ্ছে দুলছে, আর ঘরের আড়ার সাথে ধাক্কা লাগছে, শব্দ হচ্ছে। ছেলেটা ভেবেছে যে এভাবে শব্দ হচ্ছে ঝড়টা শুরু হলো কিনা, কিন্তু ঝড়ের রাত্রেও তো এত জোরে ধাক্কা লাগে না ঘরের সাথে, ব্যাপারটা কি। এমনটা ভাবতে ভাবতে ওই ইলিয়াস সে কি করে, সে ওইটা কি এটা দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদের কিন্তু প্রত্যেকের বারণ ছিল রাত্রে বাইরে যাই হোক না কেন বাইরে যাওয়া যাবে না, যাই শুনুক না কেন, কেউ ডাকলেও বাইরে যাওয়া যাবে না। ওরা তো জানতো যে এখানে জিনভূতের উপদ্রব আছে। তো ছেলেটা কি করেছে, মানে ওই ইলিয়াস, সে জানালা খুলে বা দরজা খুলে বাইরে কি হচ্ছে এটা দেখতে না গিয়ে সে চৌকি থেকে নেমে ওই যে আমরা যে কাঠের যে ফ্রেমের ঘরগুলো দেখি, যেই আমরা যে ডোয়া বলি আর কি, ঘরের যে মেঝে, এটা থেকে কিন্তু কাঠের ফ্রেমের কিছুটা উচ্চতা থাকে, মানে কিছুটা ফাঁকা থাকে নিচে। অনেক গ্রামের অনেক ঘর এরকম আছে আর কি, তো এরকম ফাঁকা ছিল। তো যেই অংশে ওই কবুতরের খোপটা ছিল ওই অংশে ফাঁকা ছিল। তো এই ছেলেটা কি করেছে, সেই ফাঁকা জায়গা থেকে নিচু হয়ে মানে মাথা ফ্লোরের সাথে লাগিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে যে বাইরে আসলে কি। তখন এই ইলিয়াস ছেলেটা একটা মারাত্মক দৃশ্য দেখে। সে দেখে বিশাল বিশাল দুটো পা, এই পা দুটোর আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগানো। আঙ্গুলগুলো মনে হচ্ছে ঠিকই আছে পাঁচটা, কিন্তু মনে হচ্ছে দুইটা। কারণ হচ্ছে এই বৃদ্ধা আঙ্গুল যেটা, এটা আলাদা ছিল, বাকি আঙ্গুলগুলো একটার সাথে একটা জোড়া লাগানো ছিল। আর ওই পায়ে পায়েলের মতো কিছু একটা পরা, ওটা একটা রিং আর কি। অনেক সময় আমরা দেখি যে কেউ পায়ে কোনো রিং পরেছে, ঠিক এরকম। আর রিংটা খুব ভারী মনে হচ্ছিল দেখে, এক পায়ে একটা রিং ছিল। আর পা তো অসম্ভব রকমের মোটা আর লোম দিয়ে ভরা ছিল, বিশেষ করে পায়ের গোড়ালির উপরের অংশ। এই পায়ের নখগুলো এমন যে তা দিয়ে কোনো একটা শক্তিশালী প্রাণীকেও জবাই করে ফেলা যাবে অনায়াসে, মনে হচ্ছে এতটা বড় এবং ধারালো। সে এই দৃশ্য দেখে নিজের অজান্তেই জোরে ওরে বাবারে বলে একটা চিৎকার দিয়ে ওঠে। আর তখন বাইরে থাকা ওই অভাবটা বুঝতে পারে যে কেউ একটা তাকে দেখে ফেলেছে। তখন ওই শব্দের উৎস সে তো বুঝতে পারে, তখন ওই অবয়বটাও মাথা ঝুঁকিয়ে ওই ফাঁকা অংশ দিয়ে দেখে যে ওপারে কে আছে। তখন সে দেখে ফেলে ইলিয়াসকে। ইলিয়াসের সাথে তখন তার চোখাচোখি হয়ে যায়। ইলিয়াস তার চেহারার বর্ণনা এমন ভাবে দিয়েছিল যে অবয়বটার ঠোঁট অনেক মোটা, চোখগুলো লাল আর অনেক দাঁত, দাঁতগুলো কালচে, আর চুলগুলো যতটুকু দেখা গিয়েছিল জট পাকানো, আর নাকের ছিদ্র একটা, আর নাকটা এতটাই ভোঁতা যে শুধু একটা ছিদ্রই দেখা যাচ্ছিল আর ঝুলে পড়েছিল ওই নাকটা। ওই অবয়বটা তাদের ঘরের মাটির ফ্লোর যেটা, ওইটা ভেদ করে হাত দিয়ে ইলিয়াসকে খপ করে ধরে ফেলে এবং টান দিয়ে সে বাইরে নিয়ে যেতে চায়। অথচ তার শরীর কিন্তু ওই ফাঁকা অংশ দিয়ে যাবে না, কিন্তু ওই ফাঁকা অংশে গিয়ে এই ইলিয়াসের দেহ আটকে যায়। ইলিয়াস তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, তার চিৎকারে ঘরের অন্য সবার ঘুম ভেঙে যায়। তখন তারাও চলে আসে সেখানে এবং দেখে যে ইলিয়াস একটা জায়গায় আটকে আছে আর কিছু একটা তাকে টানছে। যখনই লোকজন এসে যায় তখন ওই অবয়বটা ইলিয়াসকে ছেড়ে দেয়। এই ঘটনার পর ইলিয়াস প্রচন্ড ভয় পেয়ে একদম ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, ও সবসময় ভয়ে থাকত। আর ইলিয়াসকে সেই হুজুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করিয়ে আনে তার বাবা মানে রশিদ ভাই। আর ইলিয়াস অবশ্য কিছুদিন পরে ভালো হয়ে ওঠে। এর একদিন এক রাত পর, রাত তখন প্রায় চারটা বাজে, তখন আব্দুল চাচা কাজ থেকে ফিরেছে, প্রচুর গরম ছিল, তাই তিনি দক্ষিণ দিকে জানালা খুলে জানালার সাথে পা বাঁধিয়ে দিয়ে শুয়ে আছেন। অনেক সময় পা উঁচু করে শুই না, অনেক সময় ফ্যানের দিকে বা জানালার দিকে পাটা উঁচু করে দিয়ে রাখি। আর ওনার স্ত্রী তার জন্য খাবার রেডি করছে, কারণ অনেক দূর থেকে এসেছে এত রাত্রে। উনি কিন্তু আসার পথে কোনো ভয় ভীতি পাননি, মানে কোনো ভয় কোনো জিনিস দেখেননি। হঠাৎ করে এই আব্দুল চাচা উনি দেখেন যে একটা অবয়ব এসে তার খপ করে পা ধরে ফেলেছে আর তাকে সজোরে টানতে থাকে বাইরের দিকে। এমন জোর টান দেন যে জানালা ভেঙে আব্দুল চাচা বাইরে চলে যান। তিনি চিৎকার শুরু করলে সবার আস্তে আস্তে ততক্ষণে কিন্তু তাকে ওই অবয়বটা ঘরের বাইরে নিয়ে চলে গেছে, বেশ খানিকটা নিয়ে গেছে। ওদিকে তার স্ত্রী, নাতি, ছেলে, বৌমা সবাই মিলে এই আব্দুল চাচাকে উদ্ধার করার জন্য বাইরে চলে যান। তারা উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে এই আব্দুল চাচা কিন্তু অজ্ঞান হয়ে গেছে। তার জ্ঞান ফিরে আসলে তিনি সবকিছু সবাইকে বলেন যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। ওই অবয়বটা তাকে বাইরে নিয়ে গিয়ে নাকি আছার মারতে থাকে এবং তখন তিনি জ্ঞান হারান। এরপর এই ফ্যামিলি এই পিশাচের যন্ত্রণা, আতঙ্কে, ভয়ে দিশেহারা হয়ে আবারও সেই হুজুরের কাছে যান। হুজুর আব্দুল চাচাকে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু এবার তারা হুজুরের কাছে এই বলে সাহায্য চান যে কোনোভাবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তখন হুজুরও তার অসহায়ত্বের কথা বলেন, হুজুর জানা যে আমি নিরুপায়, আমি যদি কোনো চেষ্টা করিও তাতে কাজ হবে না, এটা আমার জানা জ্ঞান থেকেও অনেক বড় জ্ঞানের কাজ। আমি যে উস্তাদের কাছে অতি প্রাকৃত বিষয়ের মানে শিক্ষা নিয়েছি সেই উস্তাদকে ওরা মেরে ফেলেছে, এখন আমার শক্তি আরো কমে গিয়েছে, আমি যা না পারতাম আমার উস্তাদ আমাকে সাহায্য করত, এখন সেই হাতটাও আমার মাথার উপর নাই। আল্লাহর কাছে সাহায্য চান, তিনি হয়তো কোনো ব্যবস্থা করবেন। তারা আবার নিরুপায় হয়ে বাড়িতে ফেরত আসেন। তাদের অবস্থা এমনও না যে তারা এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবে, সেটা শুরুতেই বলেছি প্রিয় লিসেনার্স। জায়গা জমি যতটুকু ছিল তা বিক্রি করে দিয়ে এই শেষ সম্বল বাপের ভিটা আঁকড়ে ধরে তারা বেঁচে আছে, আব্দুল চাচা তার পরিবার। তবে ওই হুজুর তাদেরকে বলে দেন, ওই অশরীরী আপনাদের তেমন কোনো ক্ষতি না করলেও এই রশিদ ভাইয়ের ক্ষতি করার জন্য সে পাগল হয়ে আছে, মানে উন্মাদ হয়ে আছে। আর সিকদার হুজুর মারা যাওয়ার পর সে আরো ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ সিকদার হুজুর যেভাবেই হোক ওই জিনটাকে বশে এনে রেখেছিলেন। কোন এক অশরীরী, সেটা হয়তো বা এই অশরীরী না, কোন এক অশরীরী সিকদার হুজুরকে হত্যা করার পর এখন এই অশরীরী আর সেই সিকদার হুজুরের কথা মানতে বাধ্য নন, এই কারণে সে এখন আবার ক্ষতি করার প্রক্রিয়া করে যাচ্ছে এবং সেটা করছে। এখন ওই অশরীরীর কোনো পিছুটান নাই। তো যাই হোক, এ সমস্ত কথা বলে ওই হুজুর এটাও বলে দেন আব্দুল চাচাকে যে রহিমকে সাবধানে রাখবেন। আর রহিম ওই অশরীর গায়ে হাত দিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছে। আর হুজুর এটাও বলে দেন যে আপনারা যদি পারেন আরো বড় কোনো আলেম বা পীর সাহেবের কাছে যান, ওখানে হয়তো সাহায্য করার মতো কোনো না হুজুর তো আছেই, হয়তোবা তার হস্তক্ষেপে এই জিনের অত্যাচার থেকে আপনারা মুক্ত হতে পারেন। আর সমস্যা যেটা হয় যে এরপর থেকে আবার বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি, প্রায় এক বছর কোনো সমস্যা হয়নি। আর এই আব্দুল চাচা আর ওই যে রশিদ ভাই, ওনারা তো দিনমজুরে কাজ করতেন, ওনারা যখন দেখলেন এরপরে একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, দুই সপ্তাহ যায়, কোনো সমস্যা হয় না, তো ওনারাও আর অন্য কোনো হুজুরের কাছে যাননি। তো এক বছর তো কোনো সমস্যাই হলো না। এর মধ্যে কি হয়, একদিন হঠাৎ এই রশিদ ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়, মেয়েকে দেখতে আসবে। তো এই রশিদ ভাই তার শ্বশুর বাড়িতে উনি যান শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার জন্য, মেয়েকে দেখতে আসবে আপনারা একটু আসেন। তো উনি দাওয়াত দিয়ে চলে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তার শ্বশুর বাড়ি হলো ওখানে একটা জায়গা আছে, এটার নাম হলো বাদুরতলা, ওইখানে। তো তার শ্বশুর বাড়ি থেকে আসতে তাকে একটা মাঠ পেরিয়ে আসতে হবে। তিনি আসার সময় খেয়াল করেন ওই ধানের মাঠের মধ্যে মস্ত বড় একটা প্রাসাদ, আর অনেক মানুষ ওই প্রাসাদের দিকে যাচ্ছে, যেন একটা মুখরিত এলাকা, লোকে লোকারণ্য। তার কোনো ভয় লাগে না, সে অবাক হয় যে আরে এখানে আবার প্রাসাদ আসলো কোথেকে, এখানে তাকে কোনো প্রাসাদ দেখিনি। আসলে উনি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছেন, একটা মায়াজালের মধ্যে চলে গিয়েছিলেন। তিনি ওই প্রাসাদের দিকে আগাতে থাকেন। হাঁটতে হাঁটতে ওই প্রাসাদের কাছে একটা উঁচু স্থানে গিয়ে তিনি দাঁড়ান। এদিকে এই যে রশিদ ভাই যে ধানের মাঠের মধ্যে দিয়ে একা একা হাঁটছে, এটা আবার এক ইমাম সাহেব দেখে ফেলে। উনি একটা মসজিদের মুয়াজ্জিন প্লাস ইমাম ছিলেন, উনি এশার আজান দেওয়ার জন্য নিকটস্থ মসজিদে যাচ্ছিলেন। তিনি এই রশিদ ভাইকে দেখেই বুঝতে পেরেছিলেন যে এই রশিদ ভাই অলরেডি পজেসড হয়ে আছেন। তাই ওই ইমাম সাহেব উনি ওই রশিদ ভাইয়ের পিছু নিয়েছিলেন। তো ওই হুজুর বলেন যে উনি অনেক ডেকেছিলেন রশিদ ভাইকে, উনি দৌড়েও ছিলেন, কিন্তু উনি রশিদ ভাইকে ধরতে পারেননি। আর রশিদ ভাই যখন একটি উঁচু জায়গা গিয়ে পৌঁছান, তখন নাকি সে আচমকা নিচের দিকে তলিয়ে যেতে থাকেন, মানে মাটির ভেতরে ঢুকে যেতে থাকেন। তার কাছে এমনটা মনে হচ্ছিল, মনে হচ্ছে একদম উনি মাটির ভেতরে চলে যাচ্ছেন। ওই সময় ইমাম সাহেব এসে নাকি তাকে খপ করে ধরে ফেলেছে, এবং ধরে ফেলার পর ইমাম সাহেব ওই জায়গাতেই চিৎকার করে আজান দিতে শুরু করে। ইমাম সাহেব বুঝতে পেরেছিলেন তাকে হয়তো কোনো গয়লান জিনে ধরেছে, এবং এরকম অবস্থায় কি করতে হবে উনি জানতেন, আজান দিতে হবে। আর ইমাম সাহেবের আজান শুনে এই রশিদ ভাই সজ্ঞানে ফেরত আসেন, উনি যে ঘোরের মধ্যে ছিলেন সেই ঘোর থেকে একদম বাস্তব জগতে ফেরত আসেন। তখন উনি বুঝতে পারেন যে এতক্ষণ যেটা দেখছিলেন এটা তো আসলে ঠিক না, এটা ছিল একটা মায়াজাল। উনি এসব চিন্তা করে ভয়ে তখন জ্ঞান হারিয়ে ফেলেন। ওই হুজুর তাকে চিনতে পেরেছিলেন, কারণ যেহেতু ওনার শ্বশুর বাড়িতে সবসময় আসা যাওয়া করতেন, এই হুজুরও ওনার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে চিনতেন, আর এই রশিদ ভাইকেও চিনতেন, যার কারণে ওই হুজুর কি করেছিল, তাকে নিয়ে আর মানে আরো এক দুজন লোককে ডেকেছিল, তাকে ধরাধরি করে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসেন। এখন পরের দিন তো এই রশিদ ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, বাড়িতে তো যেতেই হবে, তো শ্বশুর বাড়ি থেকে আরো কয়েকজন এই রশিদ ভাইকে নিয়ে ওই রাতের বেলায় রশিদ ভাইয়ের বাড়িতে চলে আসেন। তো তারা সারাদিন থাকেন, সন্ধ্যার দিকে ওই গেস্টরা বাড়ি থেকে যখন চলে যাচ্ছিল, তখন এই রশিদ ভাই বাদে অন্য সবাই ওই গেস্টদেরকে এগিয়ে দেওয়ার জন্য মেইন রাস্তা পর্যন্ত যান। বাড়িতে তখন এই রশিদ ভাই একলাই ছিলেন, ঘরের কোন একটা কাজ করছিলেন আর কি। এমন সময় বাইরে থেকে কেউ একজন তাকে ডাকে, সেটা শুনে ভাবে হয়তো পরিচিত কেউ, হয়তো এই যে গেস্ট এসেছে, এটা আবার কেউ জিজ্ঞেস করতে এসেছে কে আসলো বাড়িতে, গ্রামে তো অনেকে জিজ্ঞেস করে। সন্ধ্যা তখন 7টা বাজে, তখন কোনো ভয়ের চিন্তা ওই সময় মাথায় আসেনি, কারণ এক বছর হয়ে গেছে, উনি তো ওনার নিজের বাড়িতে কোনো জিনিস সমস্যায় পড়েননি, আর গত দিন যেটা পড়েছিলেন এটা তো ওই মাঠের মধ্যে, এটা তো ওই জিন না। অনেকেই এই টাইপের ভয় পায় আর কি মাঠের মধ্যে, যেটাকে কানা ভুলো বলে, এই টাইপের কোন একটা সমস্যা হয়েছিল, এই কারণে মূলত তিনি এই বিষয়ে খুব বেশি সাত পাঁচ না ভেবেই দরজা খুলেই দিতেই দেখেন টিনের চালের উপর শরীর একটা জিনিস, মানে শরীরটা টিনের চালের উপর আর অবয়বটার ঘাড় থেকে বাকি অংশ ঝুলে আছে তার দরজার নিচের দিকে, মানে দরজার উপরে, আর ওই অভাবটার জিভ বেয়ে পানি ঝরছে। ওই অভাবটা ঠিক বানর মানে বাদুরের মতো ঝুলেছিল অনেকটা, আর ওটার মাথা অস্বাভাবিক রকমের বড়, চোখ রক্ত লাল। ওই অভাবটা রশিদ ভাইকে খপ করে ধরে হ্যাঁচকা টানে উপরে নিয়ে যায়, আর রশিদ ভাই দোয়া কালাম পড়ছে ভয়ে, আর উনিও দিয়েছেন এক চিৎকার। তার পরিবারের সদস্যরা 3-4 মিনিটের মধ্যে চলে এসেছিল, কিন্তু তারা দেখে এই রশিদ ভাই নিথর দেহ ঘরের সামনে পড়ে আছে, সে মারা যায়নি, অজ্ঞান হয়েছিল, সারা শরীরের বিভিন্ন জয়েন্টে ফুলে উঠেছে। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসে, রশিদ ভাইয়ের জ্ঞানও ফেরে। তো রশিদ ভাই সবার কাছে ঘটনাটা বলে যে কি হয়েছিল, কিন্তু এরপর রশিদ ভাই আর কখনোই সুস্থ হয়ে ওঠেননি, তার সারা শরীর ফুলে যায়, দুটো পা এতটাই ফুলে যায় যে সে হাঁটতেও পারত না, এমন ভাবে কিছুদিন যেতে না যেতে সে রক্ত বমি করতে থাকে। রশিদ ভাইকে ডাক্তার বলেছিল তার নাকি জন্ডিস হয়েছে, কিন্তু হুজুর কবিরাজ ইনারা বলেছিলেন ওই দানবের আক্রমণের ফলেই তার এই সমস্যা হয়েছে, আর তার এই পরিণতি ওই দানবটাই করেছে। ওই অশরীরীটা রশিদ ভাইয়ের দেহের ভেতরের অর্গানগুলো একদম নষ্ট করে দিয়েছে। রশিদ ভাই কবিরাজি ওষুধ খেত, আর ডাক্তার তাকে সকালে শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে বলেছিল, যাতে করে জন্ডিসের জন্য তার উপকার হয় আর কি। তো ডাক্তারের এই কথা শুনে সকাল সকাল উনি এই কাজ করত, হাঁটত কিন্তু শিশির ভেজা ঘাসের উপর দিয়ে। আর এই যে জাহিদুর রহমান পিয়াল ভাই, উনি নিজেও কিন্তু সকালবেলা তাকে হাঁটতে দেখেছেন এভাবে। তো উনি চিকিৎসা করেছিলেন যথাসম্ভব, কিন্তু ওনার শেষ রক্ষা হয়নি। এই ঘটনার পর 2-3 মাস উনি ভুগেছিলেন, এরপরে উনি একদিন মারা যান। ডাক্তারের মতে তার লিভার সিরোসিস হয়েছিল, কিন্তু এর আগে কখনোই ওনার কিন্তু এই জন্ডিস বা লিভার সিরোসিসের কোনো লক্ষণ ওনার দ্বারা কিন্তু প্রকাশিত হয়নি, বা ওনার শরীর থেকে প্রকাশিত হয়নি, কোনো উপসর্গই দেখা যায়নি। আর বলেছি যে হুজুর কবিরাজ ওনারা বলেছিলেন যে এই অশরীরীর কারণে এটা হয়েছে, এটা এমন অবস্থায় ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না। রশিদ ভাই মারা গিয়েছেন, আর এই আব্দুল চাচা আর তার পরিবার এখন ওই বাড়িতেই বসবাস করেন। রশিদ ভাইয়ের স্ত্রী সন্তান এখন ঢাকায় আছে, আর আব্দুল চাচা এবং তার স্ত্রী ওই বাড়িতেই দিন কাটাচ্ছেন। রশিদ ভাইয়ের কবরের কাছে গিয়ে তার বাবা মায়ের আহাজারি এখনো ওই এলাকাবাসীর মনের মধ্যে কষ্টের সৃষ্টি করে। রশিদ ভাই তার মা বাবার একমাত্র ছেলে ছিল। আব্দুল চাচা এবং তার স্ত্রী এই ঘটনা কাউকে তেমন একটা বলে না, কারণ এগুলো বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তার একমাত্র সন্তান চলে গিয়েছে, মারা গিয়েছে। আর ওই ভিটা নিয়ে ওনারা খুব বেশি আলোচনা করেন না, কারণ হলো মানুষ জানলে এদিকে রাত বিরেতে হাঁটতে চাইবে না, এদিকে দিনের বেলাতে আসতে চাইবে না, আর এখন তো আসলে ওরকম কোনো ঘটনা ঘটে না। ওনারা যদি ওই জায়গা ছেড়ে চলে যেতে পারতেন তাহলে হয়তোবা ওনাদের সাথেই ঘটনা ঘটতো না। কিন্তু আল্লাহ যার মৃত্যু যেভাবে লিখে রেখেছে ওভাবেই তো হবে, কোনো না কোনো ভাবে হবে। কারণ মৃত্যু যদি লিখে আল্লাহ লিখে রাখেন যে অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে হবে, তাহলে সেই ব্যক্তি পাসপোর্ট ভিসা করে কষ্ট করে বিমানের টিকিট কেটে এই দুর্গম পথ পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকা যাবে এবং ওখানে তার মৃত্যু হবে। তিনি ভাবছেন যে আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু আসলে ওখানে তার মৃত্যু লেখা। পিওরিসেনার সামনে কেউ জানি না আমাদের মৃত্যু কোথায় কখন কিভাবে হবে। আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করান, এটাই আমাদের সবচাইতে বড় চাওয়া। কারণ ইমানের সাথে মৃত্যুবরণ করলে বাকি পথ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই, চমৎকার একটি ঘটনা তিনি আমাদেরকে দিয়েছেন। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে হবে। এই দুটো লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে aftanthewholeworld@gmail.com ইমেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার্স চলুন চলে যাব আমাদের এবারের 83 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 83 নং এপিসোডের লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরিফ ভাই। ওনার বাড়ি জয়পুর জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুর ইউনিয়নে, আর এই ঘটনাটি মূলত একটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেছে। ঘটনার সাল 2017। উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছেন, তখন ঠিক করলেন কিছু একটা করতে হবে। বন্ধুদেরকেও বলে রাখেন যদি কোনো কাজ থাকে করার মতো তারা যেন তাকে জানায়। একটি কাজ পেয়েও যান, কাজটি হল ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স কালেক্ট করা, মানে হচ্ছে বসতবাড়ির খাজনা আদায় করা। উনি প্রথম যে ইউনিয়ন পরিষদে যান কাজ করতে সেটি মূলত জয়পুরহাটের 5 বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে। এটি বিনধারা নামক একটি জায়গায় অবস্থিত। মূলত সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাজনা আদায় করতেন তিনি, আর রাতে ইউনিয়ন পরিষদে থাকতেন। আর একটা ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড থাকে, তো এরকম 9 জন তারা ছিলেন যাদের উপর প্রত্যেকে একটি করে এই ওয়ার্ডের খাজনা আদায়ের দায়িত্ব ছিল। তো ওনার 9 জন কি করতেন, হল রুম যেটাকে বিচার কক্ষ বলে ওখানে ফ্লোরিং করে ঘুমাতেন। আর ওই ইউনিয়ন পরিষদটি ছিল একটা রাস্তার পাশে ফাঁকা একটা জায়গায়। ইউনিয়ন পরিষদের পিছনে ছিল বাঁশঝাড় এবং পুরনো পরিত্যক্ত একটি কবরস্থান। কবরস্থানের পেছনে আবার একটি মাদ্রাসা রয়েছে। সারাদিনের কাজ শেষ করে যখন আসতেন তখন মনে হতো নিস্তব্ধ একটা বিরাট কোনো জায়গায় চলে এসেছেন, কোনো সারা শব্দ নাই, কোনো মানুষজন নাই, এমন একটা অবস্থা। তাই ইউনিয়ন পরিষদ ছাদে বসে দিন শেষে সকলে আড্ডা দিতেন, যদিও অল্প সময়ের জন্যই দিতেন। কারণ হচ্ছে ওনারা বা যাদের অধীনস্থ ছিলেন তারা ওনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ছাদে একা একা বসে গল্পগুজব করা যাবে না, সবাই মিলে বসলে সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনোভাবেই একা একা যাওয়া যাবে না, আর এখানে বেশিক্ষণ সবাই মিলেও থাকাও যাবে না, মানে একা একা আসা যাবে না এবং সবাই মিলেও বেশিক্ষণ এখানে অবস্থান করা নিষেধ। এমনকি ছাদের কিনারায়ও যেতে নিষেধ করেছিলেন তারা, কারণ হল এই জায়গায় নাকি জিনের উপদ্রব রয়েছে, যেহেতু ওখানে মানুষজন কম থাকে এই জন্য। 10 থেকে 12 দিন সব ঠিকঠাকই ছিল, তারপর ঘটনা শুরু হয়। একদিন সবাই ওনারা ছাদে বসেছিলেন, ওনারা যাদের অধীনস্থ ছিলেন তারা সহ, এরকম 2 জন ছিলেন, একজন নাম রনি আর একজন নাম তুহিন। তো হঠাৎ করে ওনারা দেখতে পান আকাশ থেকে তারা খসে পড়েছে। আমরা তারা খসা বলি না ঠিক সেটা, এটা কিন্তু সবাই দেখেছিল সেখানে, ব্যাপারটা স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এর পরের দিন এই যে আরিফ ভাই, উনি ছাদে একা একা বসে আছেন, একা একা কিন্তু বসে থাকা নিষেধ ছিল। তারপরে অনেক সময় সবাই একসাথে আসতো না, সবাই ক্লান্ত থাকতো, পরিবারের সাথে ফোনে কথা বলতো। হঠাৎ করে উনি দেখে একটা প্রকাণ্ড বড় আগুনের গোলা ধপাস করে একটা জায়গা থেকে উড়ে এসে ওই ইউনিয়ন পরিষদের পেছনে একটা গাছে ওখানে এসে পড়ে, এবং ওখানে এসে পড়ার সাথে সাথে সেটা নিভেও যায়। এইরকম টুকটাক ঘটনার সাথে ওনারা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আসল ঘটনা শুরু হয় এর ঠিক দুদিন পর থেকে। রাজু নামে আর একটা ছেলে যে ওনাদের সাথেই কাজ করত, প্রথমে তার সাথে ঘটনাটি ঘটে। সে একদিন সন্ধ্যার দিকে ওয়াশরুমে যায়। বলে রাখা ভালো, ওই ওয়াশরুমটা ছিল ওই ইউনিয়ন পরিষদের একদম কোনায়, মানে শেষ দিকে আর কি। রাজু ওয়াশরুম শেষ করে বের হবে, তখন সে দেখে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা এবং ওয়াশরুমের মেইন দরজাও লক করা। মেইন দরজা এবং তার ওয়াশরুমের দরজা বলতে বোঝাই হচ্ছে একটা মেইন দরজা দিয়ে ঢোকে, কয়েকটা ওয়াশরুম থাকে, প্রত্যেকটা ওয়াশরুমের আবার দরজা থাকে। মেইন দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাইরে থেকে কিন্তু কেউ আর ওয়াশরুম ব্যবহার করতে পারবে না। আবার ভেতরে যদি কেউ থাকে তার নিজের ওয়াশরুমের দরজা খুলেও ওই মেইন দরজা বন্ধ থাকলে সে বের হতে পারবে না, এমন একটা ব্যাপার আর কি। তো ওই সময় আবার বিদ্যুৎ ছিল না। ওই রাজু ছেলেটা তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, দেখে সেই ফ্ল্যাশ লাইটটিও লাফালাফি করছে, মানে আলো লাফালাফি করছে। তো সে ফোন করবে, দেখে তার ফোনে নেটওয়ার্ক নাই, অদ্ভুত ব্যাপার। কয়েক মিনিট পরে বিদ্যুৎ আসে, দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে আর ওয়াশরুমের দরজাও, মেইন দরজা যেটা সেটাও খোলা এবং তার ওয়াশরুমের দরজা সেটাও খোলা। রাজু সবাইকে গিয়ে ঘটনাটা খুলে বলে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল ঘেমে মাত্র গোসল দিয়ে এসেছে। এটা কেউ মনে করতে পারেই যে কেউ মজা করার জন্য এটা করেনি তো, কিন্তু না, এমন নিষ্ঠুর মজা ওখানে কেউ করবে না। এরকম ছোট ছোট ঘটনা নিয়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে এই রনি এবং তুহিন, ওনাদের আন্ডারই তো ওনারা ছিলেন, মানে যারা হোল্ডিং ট্যাক্স কালেক্ট করতেন আর কি, এই রনি এবং তুহিন তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। তো এই দুইজন এসে অন্য নয় জনদেরকে বলেন যে ওয়াশরুমে সন্ধ্যার পর একা কাউকে না যেতে, কমপক্ষে একজন যেন সাথে নিয়ে যাওয়া হয়। এরপরে কয়েকদিন ঠিকঠাকই ছিল, কারোর সাথে কিছু ঘটেনি। 15-20 দিন পর আনুমানিক রাত 8:30 বা 9:00, মানে খুব যে রাত তা কিন্তু না, এই যে আরিফ ভাই উনি ওয়াশরুমে গিয়েছেন, কাউকে অবশ্য সাথে নেননি, কারণ এত কিছু তার মাথায় ছিল না। আর রাজুর সাথে যেই ঘটনাটি ঘটেছে এটি কিন্তু ওনার মনে ছিল যদিও, কিন্তু ব্যাপারটা হলো কি, দুইজন গ্রাম পুলিশ সদস্য রাত্রে কিন্তু পাহারা দিত এবং ওই সময় তারা পাহারাও দিচ্ছিলেন। যেহেতু দুজন পাহারা দিচ্ছেন, এই সমস্ত জিনিস চিন্তা করে এই আরিফ ভাই উনি আর সাথে কাউকে নেননি। উনি ওয়াশরুমে গিয়েছেন, মেইন দরজাতে ঢুকেছেন, তারপর একটা ওয়াশরুমে গিয়েছেন। তো ফ্রেশ হয়ে উনি যখন ওনার দরজাটা খুললেছেন, মানে সিটকেনি যেটা খুলেছেন, দেখে যে বাইরে থেকে সিটকেনি লাগানো। আজব ব্যাপার, সিটকেনি কে লাগালো? সিটকেনি লাগালো তো একটা শব্দ হয়, উনি এই শব্দ তো পাননি। উনি তো ধাক্কাধাক্কি শুরু করেছেন কিন্তু দরজা খুলছে না। ওদিকে হঠাৎ করে তার কানের কাছে একটি ভারী কণ্ঠ অদৃশ্যভাবে বলে ওঠে, আমাদের সমস্যা হচ্ছে, যা চলে যা, চলে যা এখান থেকে। উনি চিন্তা করেছিলেন যে মনের ভুল হচ্ছে না তো, হ্যালুসিনেশন হচ্ছে না তো। এই চিন্তা করে উনি ওনার সাথে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট জানান, এবং সেই রাজুর ঘটনার মতোই ওনার ফোনের ফ্ল্যাশ লাইটের আলো লাফালাফি করতে থাকে। অথচ ওই ফোনটি উনি মাত্র 2 দিন হলো কিনেছিলেন, একদম নতুন ফোন। নতুন ফোনে এমনটা হওয়াটা অস্বাভাবিক। উনি তো ভয়ে ঘেমে একাকার, উনি যে কাউকে ডাকবেন এমন শক্তি পাচ্ছিলেন না। উনি শরীর অসার হয়ে আসছিল, তারপরও উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, চিৎকার করতে থাকেন। ওই দুইজন গ্রাম পুলিশ সদস্য সেখানে আসেন। আসার পরে এই আরিফ ভাইকে তারা সেখান থেকে উদ্ধার করেন এবং তারা বলেন ওয়াশরুমের মেইন দরজা নাকি বাইরে থেকে লক করা ছিল, মানে সিটকেনি লাগানো ছিল, এবং তার ওয়াশরুমের দরজাটাও লক করা ছিল। কিন্তু এই দুইজন গ্রাম পুলিশ তারা কাউকে এই জায়গায় আসতেও দেখেননি, যেতেও দেখেননি। তাহলে এই কাজটি কারা করছে? ওই ঘটনার পর থেকে রাতের বেলা পারত পক্ষে কেউ ওয়াশরুমে যেত না, গেলেও 3-4 জন সাথে যেত। এদিকে ওনাদের কাজও একটা পর্যায়ে শেষ হয়ে যায়। আর ওনারা কাজের উদ্দেশ্যে অন্য ইউনিয়ন পরিষদে চলে যান। পরের বছর আবারও এই আরিফ ভাইকে ডাকা হয়েছিল, কিন্তু উনি সাফ না করে দেন যে উনি ওই জায়গায় আর কাজ করবেন না। এই রকমের যে জায়গাগুলো সাধারণত ইউনিয়ন পরিষদ ভবন যেগুলো, ওগুলো দেখা যাচ্ছে গ্রামের একদম এমন একটা জায়গায় যেখানে সরকারি খাস জমি রয়েছে, সাধারণত এই জায়গাগুলোতে হয়ে থাকে। কিছু কিছু জায়গা তো একদমই নির্জন, আমি এমন অনেক ইউনিয়ন পরিষদ দেখেছি এটা একদম নির্জন জায়গা, সেখানে দিনের বেলাতে মানুষ কম যায়। এমন জায়গায় যেহেতু এটা হয়ে গেছে, মানুষ কাজের জন্যই যায়, কিন্তু বিকাল হলে ওই জায়গাটা এতটাই শুনশান নীরব হয়ে যায়, রাতের বেলা ওখানে যে কেউ যাবে সেটা কল্পনাই আনা খুবই কঠিন। আর সেখানে যদি মানুষজন থাকে, তারপর বাসার পরিত্যক্ত একটা কবরস্থান এরকম যদি থাকে, তাহলে তো ভয়ের ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক, তাই না? প্রিয় লিসেনার্স, ওয়াশরুমে গেলে অনেক সময় দরজা বন্ধ হয়ে যায়, যদি অটোলক দরজা থাকে, সেটা যে কোনো কারণে বিভিন্ন তালায় ত্রুটি থাকে, এর কারণে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সিটকানিওয়ালা দরজা যদি লক হয়ে যায় বাইরে থেকে, তাহলে বিষয়টা কি স্বাভাবিক? কেউ দুষ্টমি করে লক করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু সত্যি বাইরে থেকে যদি কেউ লক করে দেয় আর লক করার মতো কেউ নাও থাকে ওই জায়গায়, তাহলে নিঃসন্দেহে এটা ভূতুরে কাজ হতেই পারে। অনেকে চিন্তা করতে পারেন যে সিটকানি তো সাধারণত লোহার হয়, জিন তো লোহা দেখলে ভয় পায়, তাহলে এটা তারা কিভাবে লাগায়? প্রিয় লিসেনার্স, এটা সত্য, জিন লোহা দেখলে ভয় পায়, কিন্তু সব জিন কিন্তু লোহা দেখলে ভয় পায় না, সব জিন আগুন দেখলেও ভয় পায় না। অনেক জিন মায়াজাল সৃষ্টি করে আগুন জ্বালাতে পারে, তো তারা আগুন দেখলে কিভাবে ভয় পাবে? এই জন্য ব্যতিক্রমী জিন তো আছেই, যারা এই লোহা আগুন এগুলো কোনো কিছু দেখে ভয় পায় না, বা এগুলোর প্রভাব তাদের উপরে কাজও করে না, তেমনটা হতেই পারে। তেমনই হয়তোবা ওই জায়গাতে কিছু জিন ছিল যারা এগুলোতে ভয় পেত না। প্রিয় লিসেনার্স, আশা করছি ছোট এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আরিফ ভাইকে, চমৎকার একটি ঘটনা, যে ঘটনাটি আপনার সাথে ঘটেছিল সেটি আমাদেরকে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 83 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সোহেল রানা ভাই। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার বলিয়ারপুর এলাকায়। উনি এর আগেও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি ইতোমধ্যে আমরা প্রচার করেছি। এটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। উনি ওনার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার মামা পেশায় একজন ট্রাক চালক, উনি ঢাকা চিটাগাং হাইওয়েতে ট্রাক চালাতেন। সময়টা 2015 সাল। উনি একদিন ওনার সাথে হেল্পার পাচ্ছিলেন না, হেল্পার কোনো কারণে আসেনি বা অসুস্থ ছিল। তখন উনি চিন্তা করলেন যে একা একা কিভাবে যাবেন, মাল লোড করা আনলোড করা অনেক কাজ রয়েছে, আর একা একা ট্রাক চালানো ঠিক না, পালাক্রমে ট্রাক চালাতে হয়। যখন হেল্পার পাওয়া যাচ্ছিল না, তখন মালিকের সাথে যখন উনি যোগাযোগ করেন, তখন মালিক নিজেই এই শৈলানা ভাইয়ের মামার সাথে যাওয়ার জন্য রাজি হন। ওনারা রাত 12টার দিকে ট্রাক নিয়ে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় 2:30টার মতো বাজে তখন। তখন কুমিল্লাতে ওনারা ঢুকেছেন, কুমিল্লার একটি জায়গায়। সঙ্গত কারণে ওই জায়গাটির নাম বলা হয়নি, কারণ সৈলানা ভাইয়ের মামা ওই জায়গাটির নাম বলতে নিষেধ করেছেন, কারণ ওনার পরিচিত অনেক ট্রাক চালক ওদিক দিয়ে আসা যাওয়া করেন, যদি তারাই বিষয়টা শোনেন তাহলে তারা সৈলানা ভাইয়ের মামাকে বলতে পারেন যে আমাদেরকে ভয় দেখাচ্ছেন বা এরকম কিছু একটা। তো যাই হোক, এই কারণে উনি মূলত এই বিষয়টা হাইড করতে বলেছেন। তো যাই হোক, একটা জায়গায় এসে হঠাৎ করে হয় যেটা, সেটা হলো গাড়ির চাকার যে ডিফারেন্সিয়াল, এটার এক্সেল ভেঙে যায়, আর এই কারণে গাড়ি আর আগাচ্ছিল না, জটিল একটা সমস্যা। এখন এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত কঠিন ছিল, কারণ যে জায়গায় এসে এই সমস্যাটা হয়েছিল ওই জায়গার আশেপাশে কোনো লোকালয় ছিল না। এখন সমস্যা হয়েছে রাস্তার এমন একটা জায়গায়, ওখান থেকে কিন্তু এই ট্রাকটা ঠেলে লোকালয়ে আনাও সম্ভব না, তখন যে কাজটি করা হয় সেটা হলো পুলিশকে ফোন করা হয়, হাইওয়ে পুলিশ এসে রেকর্ড দিয়ে ওই ট্রাকটি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। যেই জায়গাটাতে নিয়ে যায় সেই জায়গাটা আবার একদম শুনশান নিরবতা ছিল, আর যেই জায়গাতে নিয়েছে রাস্তারই পাশে একটা জায়গায়, এটা মনে হচ্ছে যে মাটি ফেলে উঁচু করা হয়েছে এমন একটা জায়গায়, আশেপাশে লোকজন নাই। আর মালিকও বলেছিলেন যে এখানেই থাক, পুলিশও চেয়েছিলেন যে সেটা যদি থানায় নিয়ে যাওয়া যায় ওখান থেকে মেরামত করতে, আর থানায় নিয়ে গিয়ে একটা জটিলতাও তো আছে, এই কারণে মালিক বলেছিলেন যে এটা এই জায়গাতেই থাক, উনি এটা মিস্ত্রি লাগিয়ে মেরামত করে নেবেন। তো পুলিশকে একটা নির্দিষ্ট ফি দিতে হয়, রেকার ফি, এই রেকার ফি সরকারি একটা ফি, এটা দেওয়ার পরে পুলিশ চলে যান তাদের ডিউটি করতে অন্য জায়গায়। এখন মালিক চিন্তা করেন যদি এই লোকাল কোন ড্রাইভারকে বা লোকাল কোন মিস্ত্রিকে আনা হয় তাদেরকে তো চেনেন না, আর পরিচিত যদি মিস্ত্রি দিয়ে সারানো হয় যারা আগেও সেরেছে বা মেরামত করেছে ট্রাকটা, তাদের ট্রাকের কোন জায়গায় কি আছে কি সমস্যা তারা জানে, আর খরচও কম লাগবে, এই কারণে উনি কুমিল্লার কোন মিস্ত্রি দিয়ে সারাতে চাচ্ছিলেন না। তখন এই সোহেলানা ভাইয়ের মামাকে বলেন যে উনি এই রাত্রেই ঢাকায় চলে যাবেন, ঢাকায় গিয়ে পরের দিন উনি মিস্ত্রি নিয়ে আসবেন, এবং কি কি সমস্যা হয়েছে কি কি যন্ত্রাংশ লাগতে পারে সম্ভাব্য সব যন্ত্রাংশ নিয়ে উনি আসবেন। তো এই চিন্তা করে ওনা চলে যান, মানে উনি মানে মালিক চলে যান ঢাকার উদ্দেশ্যে, রাস্তার অপোজিট পাশ থেকে একটা বাস ধরিয়ে দেওয়া হয়, উনি চলে আসেন ঢাকাতে। এখন এই সোহেলানা ভাইয়ের মামা উনি গাড়ির মধ্যেই ওই রাত কাটিয়ে দেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। পরদিন সকালবেলা ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পার হয়ে লোকালয় পড়ে, সেখানে দোকানপাট আছে, সেখান থেকে ওই কিছু শুকনো খাবার কিনে আনেন, কখন মালিক আসবে তার অপেক্ষায় থাকেন। মালিকের কিন্তু সকাল 11টা 12টা বা দুপুরের মধ্যে চলে আসার কথা। তো উনি মালিককে যখন সকালে ফোন দিয়েছিলেন তখন মালিক বলছিল যে উনি মিস্ত্রি পেয়েছেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো উনি সাথে নিয়ে আসবেন এবং সে কেনাকাটা করছেন, কিন্তু অনেক প্রয়োজনীয় যন্ত্রাংশ উনি পাচ্ছেন না। সন্ধ্যার দিকে মালিক ফোন করে জানায় যে তিনি সকল যন্ত্রাংশ পেয়েছেন কিন্তু উনি আগামীকাল সকালের আগে আসতে পারবেন না, এই কারণে সোহেলানা ভাইয়ের মামা যেখানে আছে ওইখানেই ট্রাক নিয়ে থাকতে বলেন। সোহেলানা ভাইয়ের মামা উনি তো আসলে ওইরকম প্রিপারেশন নিয়ে ওখানে আসেন নাই, খাবার দাবার একটা ব্যাপার ছিল, বিভিন্ন সমস্যা আছে, এই কারণে উনি বিরক্তও হন, কিন্তু কি করা, ট্রাক রেখে তো চলে যাওয়া যায় না এমন একটা নির্জন জায়গায়, চোর ডাকাতের ভয় আছে, ট্রাকের অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা আছে, এই কারণে উনি ট্রাক রেখে তো কোথাও যেতেও পারছেন না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, উনি ট্রাকের মধ্যেই ছিলেন, ট্রাকের যে সামনের যে উইন্ডশিট রয়েছে এবং পাশের যে জানালাগুলো আছে ওগুলা বন্ধ করে দিয়ে একটু কাপড়টা নিয়ে দেন, তারপর ওর মধ্যে উনি শুয়ে পড়েন। রাত আনুমানিক 1:30 কি 2 বাজে, হঠাৎ করে মনে হলো একটা বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসছে, খুব মৃদু এবং চাপা কান্নার আওয়াজ। ওনার কাছে মনে হলো কান্নার আওয়াজ কোত্থেকে আসে, বাইরে নিশ্চয়ই হবে, কিন্তু উনি ফিল করছিলেন এই কান্নার আওয়াজটা এত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে, এবং এটাও মনে হচ্ছে ওনার কানের কাছে মুখ লাগিয়ে কেউ কান্নাকাটি করছে, কিন্তু শব্দটা কিন্তু আসতে, কিন্তু এতটা তীক্ষ্ণ যে ওনার মাথা ধরে যাচ্ছিল। একটা পর্যায়ে উনি ঘুম থেকে উঠে পড়েন, চিন্তা করেন কান্নার আওয়াজ কোত্থেকে আসে, এই চিন্তা করে উনি গাড়ির যে দরজা এটা খুলে নিচে নামেন। নিচে নামার পরে উনি দেখতে পান যে ওনার ট্রাক থেকে 15-20 হাত দূরে একটা বাচ্চা কান্নাকাটি করছে। উনি এটা দেখে খুব অবাক হন, এই কারণে যে মনে হচ্ছিল ওনার একদম কানের কাছে মুখ লাগিয়ে কান্নাকাটি করছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যে বাচ্চাটি কান্নাকাটি করছে সে গাড়ি থেকে 15-20 হাত দূরে, তাহলে 15-20 হাত দূর থেকে কান্না করা বাচ্চার শব্দ তার কানের এত কাছে কিভাবে এলো। গাড়ির দরজা লক থাকলে কিন্তু বাইরের এরকম শব্দ সচরাচর কানের কাছে আসে না, আর উনি খুব ভালোভাবে লক করেছিলেন। এদিকে সোহেলানা ভাইয়ের মামা চিন্তা করলেন যে বাচ্চাটি হয়তোবা পথ ভুল করে এখানে চলে এসেছে, যেহেতু লোকালয় 1-1.5 কিলোমিটার দূরে, এই জন্য কান্নাকাটি করছে। তো উনি ওই বাচ্চাটির কাছে যান, কাছে গিয়ে জিজ্ঞেস করেন, দেব বাবু তোমার বাসা কোথায়, তুমি এখানে আসছো কেন, কান্না করছো কেন। ওই বাচ্চা কান্না থামিয়ে দেয় যখনই সোহেল রানা ভাইয়ের মামা তার সাথে কথা বলা শুরু করেছে, কিন্তু ওই বাচ্চা কোনো উত্তর দেয় না। ওই বাচ্চার সাথে উনি কথা বলছেন কিন্তু বাচ্চা কোনো উত্তর দেয় না, বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার বয়স ছিল 5-6 বছরের মতো, আর সে ছিল কুচকুচে কালো, ওই সময় যে চাঁদের আলো যতটুকু ছিল সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, বেশ ছিপছিপে গরণ, এবং ওই বাচ্চার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। আর যখন শৈলেন্দ্র ভাইয়ের মামা এটা লক্ষ্য করলেন, হঠাৎ করে তার চোখ গেল ওখান থেকে একটু দূরে, মানে এটা বোঝা যায় চাঁদের আলোতে বোঝা যায় সেই জায়গাটা এখানে ঝোপ জঙ্গলের মতো আছে, ওনার কাছে মনে হলো ওইখানে আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ঠিক এটার মতোই। তবে এটাকে উনি ওনার দৃষ্টিভ্রম ভাবলেন, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে এসেছেন দূরে রাতের বেলা চাঁদের আলোতে, কোন লতা পাতা কেউ কিন্তু মানুষের অবয়ব বলে মনে হলেও হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক, উনি এটাই ভেবেছেন। উনি চিন্তা করেন যে বাচ্চাটাকে একা একা এখানে রাখবো, এই রাতের বেলা কোথায় গিয়ে দিয়ে আসবো। তখন ওই বাচ্চাটাকে বলেন যে বাবু তুমি আমার সাথে আসো, আমার গাড়িতে ঘুমাও, আশেপাশে তো ঠান্ডা বাতাস বইছে, যেহেতু ফাঁকা জায়গা আমার এখানে কাপড় চোপড় আছে, তুমি এটা গায়ে দিয়ে ঘুমাও, সকালবেলা তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। এই কথা বলে ওই বাচ্চার হাত ধরে টানতে থাকেন, বাচ্চাটা উঠে দাঁড়ায় এবং তার সাথে আসতে থাকে, কান্না থামিয়ে দিয়েছে বাচ্চা, আর কোনো শব্দও করছে না, কান্নাকাটিও করছে না, কোনো কথাও বলছে না। হঠাৎ করে শৈলেন্দ্র ভাইয়ের মামা ফিল করেন এই বাচ্চার হাত খুবই ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। অনেক সময় প্রচন্ড শীতে আমরা জানালার কাঁচে যদি হাত দিই, বাইরের যে জানালাগুলো থাকে ওই কাঁচ যেমন খুব ঠান্ডা হয়ে থাকে, ঠিক তো ওই রকমের ঠান্ডা। তখন শৈলেন্দ্র ভাইয়ের মামা চিন্তা করেন যে এতক্ষণ তো ঠান্ডার মধ্যে ছিল, আশেপাশে ঠান্ডা বাতাস বইছে, যদিও তখন শীতকাল ছিল না, তবে ফাঁকা জায়গা হয় বেশ ঠান্ডা ছিল, তো ওই কারণে হয়তো বা শরীর ঠান্ডা। তাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি থেকে মোটামুটি 5-6 হাত দূরে আছে, হঠাৎ করে মনে হলো যে শৈলেন্দ্র ভাইয়ের মামা আর আগাতে পারছেন না, উনি থেমে গিয়েছেন। তো উনি থেমে যাওয়ার কারণ কি, উনি যেই বাচ্চার হাত ধরে টেনে নিয়ে আসছিলেন, উনি খেয়াল করেন ওই বাচ্চাটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আর ভেতরে আসছে না, মানে এগিয়ে যাচ্ছে না গাড়ির দিকে। তখন উনি বাচ্চাটার হাত ধরে টানছেন, যে বাবু আসো ভেতরে আসো, এখানে এসে ঘুমাও, এভাবে রাতের বেলা তো বাইরে থাকা ঠিক না। উনি এই যে টানছেন ওই বাচ্চাকে এক চুলও নড়াতে পারছেন না, আর উনি এটাও খেয়াল করেন যে এই বাচ্চার চেহারাটা মনে হচ্ছে আরো বেশি অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ হলো ওনার গাড়ির মধ্যে যে ছোট্ট লাইট থাকে সেই লাইট জ্বালানো ছিল, ওই লাইটের আলোটা কিছুটা ওই বাচ্চার চেহারা এসে পড়েছিল। তখন উনি বাচ্চার যে চেহারাটা দেখেন, দেখতে পান চেহারাটা খুবই বিভৎস, অনেকটা পুড়ে যাওয়া কোন চেহারার মতো, আর চোখগুলো অনেক বড় বড়, কোন বাচ্চা মানুষের চোখ এত বড় বড় হয় না। উনি এই দৃশ্য দেখার পর বেশ ভয় পান, আর উনি যেই বাচ্চার হাতটা ধরে রেখেছিলেন তারপরও চিন্তা করেছেন যে আমি হয়তো অন্ধকারে ভুল দেখছি। তারপরে যখন ওই বাচ্চার হাত ধরে আরো একবার টানার চেষ্টা করেন তখন হাতটা ছুটে যায়, ছুটে যায় বলতে ওই বাচ্চার হাতটা তার হাত থেকে ছুটে যায় এবং ছুটে গিয়ে উনি ট্রাকের দিকে হুমড়ি খেয়ে পড়েন। উনি এরপরে দেখতে পান ওই বাচ্চার অবয়বটা মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং বাচ্চাটা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি যে বিভৎস কান্না, এটা কানের একদম ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে, কোনো মানুষ এভাবে কান্নাকাটি করতে পারে না। উনি ভয় পেয়ে গাড়ির মধ্যে ঢুকে দরজা লক করে দেন, আবার জানালার পাশে এবং সামনে কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা সরে গিয়েছে কিনা এটা দেখে উনি গাড়ির মধ্যে শুয়ে পড়েন এবং আল্লাহর নাম নিতে থাকেন। ওদিকে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ওনার গাড়ির চারদিকে হেঁটে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে, আর এই কান্নাটা আস্তে আস্তে মনে হচ্ছে ওনার মাথায় হাতুড়ির বাড়ির মতো এসে লাগছে। উনি এভাবে কতক্ষণ ছিলেন জানেন না। ওনাকে উদ্ধার করা হয় পরদিন সকালবেলা 11টার দিকে এই গাড়ির মালিক মিস্ত্রি নিয়ে এসেছেন। উনি এসে দেখেছেন যে গাড়ির জানালা এবং আশেপাশে পর্দা দেয়া। উনি এই শৈলেন ভাইয়ের মামাকে ফোন করেছেন, তার কাছে মনে হলো যে ফোনটা গাড়ির ভেতরেই আছে, বাচ্চে তো উনি ভেবেছেন হয়তোবা ফোনটা দেখে আশেপাশে গিয়েছেন আস্তে আস্তে করতে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায় যখন আসে না, এবং তারা নিশ্চিত হয় যে এই শৈলেনাভের মামা গাড়ির ভেতরেই আছেন। চিন্তা করে কোনো বিপদ আপদ হলো না, তো ডাকাডাকি শুরু করেন, তাতেও যখন কাজ হয় না, সব চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলেন, তখন জানালার একটা কাঁচ ভেঙে গাড়ির লক খুলে তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল। কারণ ওই গাড়ির এক্সট্রা চাবি আবার ওই সময় তার কাছে ছিল না, মানে মালিকের কাছে ছিল না, যখন দরজাটা খুলতে পারেননি উনি। যখন শৈলানা ভাইয়ের মামাকে উদ্ধার করা হয়, তখন দেখেন শৈলানা ভাইয়ের মামার শরীরটা অনেকটা নীলাভ আকার ধারণ করেছে, মানে নীল নীল হয়ে গেছে, এবং শরীরে প্রচন্ড জ্বর, উনি কথা বলতে পারছেন না। এরপর ওইখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হয়, উদ্ধার করে দ্রুত বাড়িতে পাঠানো হয়। বাড়িতে পাঠানোর পর হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করার পর দেখা যাচ্ছে উনি শুধু আবোল তাবোল বলছেন, এলোমেলো কথাবার্তা বলছেন, এবং কাউকে উনি চিনতে পারছেন না। উনি কিছুটা সুস্থ হওয়ার পর ওনাকে একজন হুজুর দেখানো হয়। হুজুর টানা ঝাড়ফুঁক করতে থাকেন এবং রুকিয়া করতে থাকেন। 1 মাস 23 দিন পর উনি স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন এবং সকলকে চিনতে পারেন। তখনই মূলত এই রাতে ঘটে যাওয়া ঘটনাটা উনি সকলকে অবহিত করেন যে কি হয়েছিল। এরপরে মামার শরীর সুস্থ হয়ে যায়, যদিও ওদিকে যেটা হয় যে মামা পরবর্তীতে ওই যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ট্রাক নিয়ে আবার ওই দিক দিয়ে যাওয়ার সময় ট্রাকটা থামিয়ে, আশেপাশে তো আসলে ওরকম লোকজন নাই, কিন্তু দিনের বেলা তো কিছু লোক আশেপাশে কাজ করছিল, মানে লোকালয় আরেকটু দূরে থাকলে লোক কাজ করছিল, তো তাদেরকে ওই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে, কারণ কি। তখন ওখানকার একজন লোক বলেছিল যে এই জায়গায় একটা পুকুর ছিল, এই পুকুরে মাছ চাষ করত একটা যুবক। একবার কি হলো, একটা বাঘ প্রতিবন্ধী ছেলে এই পুকুরের পানিতে পড়ে মারা যায়। 3-4 দিন পর ডেড বডিটা ভেসে ওঠে, খুব বিভৎস অবস্থায় পাওয়া যায়। তো এরপরেই নাকি ওই ছেলেটাকে রাতের বেলায় আশেপাশে দেখা যেত। তারপরে এখানে মাছ চাষটা বন্ধ হয়ে যায় আর এই জায়গাটা ভরে ফেলা হয়, মানে মাটি ফেলে ভরে ফেলা হয়, এখানে দোকান টোকান দেওয়া হবে আর কি। তো লোকালয় থেকে তো আসলে এই জায়গাটা অনেক দূরে, দোকান দিলে চলবে না, মানুষজনের আসা যাওয়া কম, এই কারণে এই জায়গাটা এভাবে পড়ে আছে, হয়তো বা পরবর্তীতে সেখানে দোকান টোকান হয়ে যাবে। তো এই ছিল ব্যাপারটা যে কেন এই শৈলানাভের মামা ওইখানে এই জিনিসটা দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে হাইওয়ের আশেপাশে কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাতের বেলা একা একা থাকলে ভয় তো লাগবেই, কোনো ভয়ের ব্যাপার উপস্থিত না হলেও কিন্তু ভয় লাগবে। আর যদি সেখানে সত্যি সত্যি কোনো ভয়ের জিনিস থাকে তাহলে তো কথাই নেই। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যারা হাইওয়েতে ভ্রমণ করছেন তারা কিন্তু আশা করছি এই ঘটনাটি পছন্দ করবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 83 নং এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইমরান মণ্ডল ভাই। ওনার জেলা রাজবাড়ি, আমার নিজের যে জেলা, আর ওনার বাড়ি হচ্ছে রাজবাড়ি জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। ঘটনাটির সাক্ষী উনি নিজেই। আর ঘটনাটি ঘটেছিল ওনার খুব কাছের একজন বন্ধু যার নাম হচ্ছে মামুন, তার বাড়িও ওই হাটবাড়িয়া গ্রামে। এই মামুন এবং ইমরান মণ্ডল ভাই ওনারা দুজনই 2014 সালে ক্লাস ফোরে পড়তেন, আর ঘটনাটি 2014 সাল থেকেই ঘটা শুরু হয়। 2014 সালের গ্রীষ্মকালে যখন স্কুল ছুটি দেওয়া হয়, আম কাঁঠালের ছুটি, তখন এই মামুন বেড়াতে গিয়েছিল রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় তার মামার বাড়িতে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পর ওই মামার বাড়িতে দুটো বড় বড় তাল গাছ রয়েছে, শোনা যায় ওই তাল গাছের ওই জায়গাটাতে সে যখন ভর দুপুর বেলা গিয়েছিল, এরপর থেকেই তার সাথে বিভিন্ন প্যারানর্মাল বিষয় ঘটতে শুরু করে। ওই অবস্থায় কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যথারীতি। ছুটি শেষ হলে সে যখন স্কুলে আসে, স্কুলে আসার পর বেশ কিছুদিন ভালোই কাটে। শুরু হয় ক্লাস ফোরের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। ওই দিন বাংলা পরীক্ষা চলছিল, পরীক্ষা ভালোই দিচ্ছিল সবাই। আর ওই ক্লাসে ইমরান মণ্ডল ভাইও ছিল, এই মামুনও ছিল, পরীক্ষা দিচ্ছে। হঠাৎ করে মামুন জোরে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই কথা বলতে বলতে সে কি করে, বেঞ্চের নিচে ঢুকে বসে থাকে। খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় সে গুটি সুটি হয়ে বেঞ্চের নিচে বসে আছে। এদিকে ক্লাসে যিনি টিচার গার্ড দিচ্ছেন, উনি তো আকস্মিক এই মামুনের আচরণে হতভম্ব হয়ে যান, আরে কি করে ছেলেটা। তখন সে কাছে গিয়ে বলে, মামুন বের হও, কে তোমাকে নিয়ে যাবে? কারণ মামুন বারবার বলছিল আমাকে নিয়ে যাবে, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেলবে। তখন ওই টিচার আর কি বলছিলেন, ওকে অভয় দিচ্ছিলেন, তুমি বের হয়ে আসো বাবা, তোমার কোনো ভয় নেই, এখানে কেউ তোমাকে নিতে আসবে না, আর এখানে কেউ নেই ও তোমাকে নেয়ার মতো। তখন মামুন বারবার বলছিল যে, ম্যাডাম বাইরে একজন দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। তখন ম্যাডাম বলছে, আরে বাইরে কে, কেউ তো নাই। উপস্থিত যারা ওই ক্লাসে ছিল সকলেই তো হতভম্ব যে মামুন কি বলছে এগুলো। ঘটনার আকস্মিকতায় যখন সবাই হতভম্ব হয়ে পড়ে, তখন হেড স্যারকে খবর দেওয়া হয়। হেড স্যার আসেন, তিনি এসে মামুনকে বলেন যে, বাবা বাইরে এসো, এখানে কেউ নাই, তোমার কোনো ভয় নেই। এরপর আসলে মামুনকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না, সে এতটা ভীত ছিল। ওই বারবার একই কথা, আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। এখন কি করা যায়? স্কুল কর্তৃপক্ষ চিন্তা করল যে মামুনের বাড়িতে খবর পাঠাই। মামুনের বাড়িতে খবর পাঠানো হয়, ওদের বাড়িটা কাছাকাছি ছিল স্কুল থেকে। মামুনের বাবা 2010 থেকে 2020 সাল পর্যন্ত মালদ্বীপে ছিলেন আর কি, এজন্য এই ঘটনা 2014 সালে যখন শুরু হয় ওই সময় উনি দেশে ছিলেন না। বাড়িতে খবর পাঠানোর পর মামুনের মা, মামুনের দাদি, তারা তো দৌড়ে এসেছেন কি হয়েছে তখন দেখে এই অবস্থা। তখন তারা অনেক বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে বের করে মামুনকে বাড়িতে নিয়ে যান। মামুনের ওই দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর দেয়া হয়নি। এরপর একজন হুজুর দেখানো হয়। ওই হুজুর মামুনকে বেশ ঝাড়ফুঁক করেন, রুকিয়া করেন, উনি ওনার মতো করে কিছু তদবির দিয়ে দেন এবং ওদেরকে বেশ কিছু বিষয় মেনে চলতে বলেন, ওই পরিবারকে, বিশেষ করে মামুনকে। যেমন কোনো মৃত বাড়িতে যাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, এরকম বেশ কিছু নিষেধাজ্ঞা হুজুর বলে দেন। এবং হুজুর বলে দেন ওর উপর যে জিনের প্রভাব রয়েছে, এই জিনকে যদি দূরে রাখতে হয় তাহলে এই বিষয়গুলো মেনে চলতে হবে, আর তা না হলে ওর উপর এই প্রভাব আবারও পড়বে, আর তখন আরো ভয়ানক ব্যাপার হতে পারে। তো হুজুর যখন এই ব্যবস্থাগুলো দিয়ে দেন, মামুনও মেনে চলছিল, তার পরিবারের সদস্যরাও খুব অ্যালার্ট ছিল মামুন যেন কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ে, ভালোই চলছিল। চতুর্থ শ্রেণী ফাইনাল পরীক্ষা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। পঞ্চম শ্রেণীতে তারা ওঠে। পঞ্চম শ্রেণীতে ওঠার পর মোটামুটি ভালোই যাচ্ছিল। শুরু হয় বর্ষাকাল। একদিনের ঘটনা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই হাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে এই মামুন এবং ইমরান মণ্ডল ভাই পড়তেন, স্কুলটা অনেক সুন্দর, চমৎকার একটি জায়গায় অবস্থিত, একদম ন্যাচারাল পরিবেশ বলতে যেটা বোঝায় সেটাই। ওই স্কুলের কাছাকাছি একটা জঙ্গল ছিল, এই জঙ্গলকে সবাই গোপালের জঙ্গল বলত। তো ওই গোপালের জঙ্গলের ওখানে স্কুলের স্টুডেন্টরা যেত, খেলাধুলা করত, হাঁটাহাঁটি করত। যখন ক্লাস শুরু হবে এমন একটা সময়, মোটামুটি 9টা কি 9:30 এরকম একটা সময়, তখন ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ওর মধ্যেই এই ইমরান মণ্ডল ভাই এবং মামুন ওই দিকটাতে গিয়েছিল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হওয়ার যে ঘন্টাটা পড়ে যায়, তখন ইমরান মণ্ডল ভাই মামুনকে বলে যে, মামুন দ্রুত চল, ক্লাস শুরু হয়ে যাবে। তখন মামুন বলে, তুই যা, আমি আসছি। তো ইমরান মণ্ডল ভাই উনি চলে আসেন ক্লাসে। এদিকে টিচার ঢুকে পড়েছেন, তখন ইমরান মন্ডল ভাই চিন্তা করছেন কি ব্যাপার, মামুন এখনো আসে না কেন, ওটা এত দেরি হওয়ার কথা না। ওইদিকে ক্লাস টিচার উনি রোল কল করতে শুরু করেছেন, রোল কল করতে করতে যখন মামুনের নামটা আসে তখন টিচার বলেন কি ব্যাপার মামুন আজকে আসেনি। তখন ইমরান মন্ডল ভাই বলেন যে মামুন তো আসে স্যার, ও তো যে গোপালের জঙ্গলের ওখানে গেল, আমাকে বললো চলে আসতে, আমি তো চলে আসলাম কিন্তু ও তো এখনো আসেনি। তখন টিচার বলতেছে ও মনে হয় স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে চলে গেছে, তো টিফিন পিরিয়ডে ওর বাসায় তোমরা খবর দিও যে ও স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে চলে গেছে। তো ইমরান মন্ডল ভাই বলেন যে ঠিক আছে স্যার যাব। যখন টিফিন পিরিয়ড হয়ে যায় তখন এই ইমরান মন্ডল ভাই সাথে আরো কয়েকজন মিলে ওর বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তারা চিন্তা করেছিলেন যে মামুন আসলেই হয়তো বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে আসার পর যখন ওনারা মামুনকে দেখেন না তখন এই মামুনের আম্মাকে বলেন যে আন্টি মামুন বাসায় আসেনি। তখন বাসাতে করে না তো ও তো বাসায় আসেনি, ও তো স্কুলে, ও তো স্কুলে নাই, ও তো আমার সাথেই ছিল, ওই গোপালের জঙ্গলের ওখানে ছিল, পরে তো আর ক্লাসে ঢোকে নাই, ও এখন কোথায় গেল আমরা তো জানি না, হয়তো বাসায় আসছে, টিচার খোঁজ করতে বলছিল এই জন্য আমরা আসছি। তখন তো এই মামুনের আম্মা মামুনের দাদির মাথায় একদম আউলিয়ে গেছে যে হাই হাই ছেলেটা গেল কোথায়, এর আগে একবার একটা সমস্যা হয়েছিল এখন কি হলো। তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে আবার স্কুলের দিকে দৌড়াতে থাকেন। স্কুলে আসার পর মামুনকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় না, ওই গোপালের জঙ্গলও তন্ন তন্ন করে খোঁজা হয়, আশেপাশে খোঁজা হয়, কেউ মামুনকে দেখেনি, মামুন কোথায় গেল। এদিকে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, মামুনের খোঁজ খবর পাওয়া যায় না। হঠাৎ করে খবর পাওয়া যায় যে মামুনকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মামুনকে পাওয়া গেছে রাজবাড়ি যে রেলওয়ে স্টেশন ওখানে, ওখানে একজন ব্যক্তি মামুনকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং সম্পূর্ণ ভেজা শরীরে, এবং এটা দেখার পর মামুনের চাচাকে উনি ফোন করেন। তখন মামুনের চাচা গিয়ে তাকে ওই ভেজা শরীরে দেখে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। বাড়িতে আসার পর মামুনকে যখন সকলে দেখেছে তার মা দাদির আনন্দ তো আর ধরে না, এত খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া গেছে। তাকে জিজ্ঞেস করা হলো যে সে কোথায় গিয়েছিল, তখন মামুন বলে সে যখন গোপালের জঙ্গলের কাছে ছিল এবং ইমরান মন্ডল ভাই যখন ওখান থেকে চলে যায় সে যখন ওই সময় একা হয়ে যায়, একা হওয়ার পেছনে কারণ ছিল, কারণ হলো ও ওই সময় ওই জঙ্গলের ওখানে ওয়াশরুম করার একটা প্রয়োজনীয়তা ছিল, এই জন্য ওখানে দাঁড়িয়ে ছিল এবং ইমরান মন্ডল ভাইকে চলে যেতে বলেছিল। তখন নাকি হঠাৎ করে তার মনে হয় তার পাশে কেউ আছে, কিন্তু তাকে সে কাউকে দেখে না। তারপর মনে হতে লাগলো তার চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে, এবং অন্ধকার চারদিকে চারদিক থেকে আসতে আসতে হঠাৎ করে সেই অন্ধকার তার কাছে চলে আসে। তারপর তার কিছু মনে নাই, তার যখন জ্ঞান ফেরে সে দেখে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, সমস্ত শরীর ভেজা। সময়টা কিন্তু সকাল 9:30, এবং তাকে যখন পাওয়া যায় তখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, তখন মোটামুটি প্রায় 5-6 ঘন্টা পার হয়ে গেছে তারপরে তার পাওয়া গেছে। তাহলে এই সময়টা মামুন কোথায় ছিল? মামুনকে যখন জিজ্ঞেস করা হয় মামুন এই বিষয়ে কিছুই বলতে পারে না, সে কোথায় গেছে, কি হয়েছে তার সাথে, কে নিয়ে গেল, তার কোনো কিছুই মনে নেই। শুধু এতটুকু মনে আছে সে হঠাৎ করে দেখে সে দাঁড়িয়ে আছে রেলওয়ে স্টেশনে, তাও পুরো শরীর ভেজা, কিভাবে ভিজল এই বিষয়ে মামুন কিছুই বলতে পারে না। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারে যে মামুনকে যে হুজুর তদবির দিয়েছিলেন সেই বিষয়গুলো মানা হচ্ছে না কোনো কারণে, হয়তোবা এই বিষয়টা অবহেলা করা হয়েছে, আর এই কারণে ওই জিনটা সুযোগ পেয়ে মামুনকে নিয়ে যেতে চেয়েছিল, যে কোনো কারণেই হোক তাকে আবার রেখে গেছে। তাকে নিয়ে তো বিশেষ করে এই যে মামুন, তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা খুব খুব উদ্বিগ্ন ছিল, কি হচ্ছে ছেলেটার সাথে, কেন এই সমস্যা দূর হচ্ছে না। তারপর আবার সেই হুজুরকে দেখানো হয়, হুজুর আবারও ভালো করে রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করে দেন। এরপর যথারীতি মামুন আবার স্কুলে যাওয়া শুরু করে, অল্প কয়েকটা দিন ভালোই গিয়েছিল। এরপরে আর একটা ঘটনা ঘটে, ওই সময় তো তারা ক্লাস 5 উঠেছে, সময়টা 2015 সাল। তিনটা পিরিয়ড শেষ হওয়ার পর টিফিনের সময়টা দেওয়া হয়। ওই সময় যাদের বাড়ি একদম কাছাকাছি ওরা বাড়িতে যায় খাওয়া দাওয়া করতে। ওই দিন এই ইমরান মন্ডল ভাই মামনকে বলছে, কিরে মামন টিফিন করতে যাবি না বাড়িতে? তো মামন বলে যে না, আমার আজকে ক্ষুধা নাই, আমি যাব না। তো ইমরান মন্ডল ভাই তো বাড়িতে চলে গেছেন, আর মামন যে ক্লাসে বসা ছিল ওখানে আরো তিন চারটা মেয়ে বসা ছিল ওদের ক্লাসের, তো ওরা ওদের মতো গল্প গুজব করছে। তারাও কেউ কেউ টিফিন নিয়ে এসেছে, এই তিন চারটা মেয়ের বাড়ি আবার দূরে, ওরা ক্লাসে ছিল টিফিন নিয়ে এসেছে। তো মামনকে তারা খাবার সাধলেও মামন খায়নি, বলে যে তার ক্ষুধা নেই। এরপরে ওই মেয়েগুলো খাবার খাওয়ার পর ওরা বাইরে হাত ধুতে গেছে এবং ওদের যে বাটি যেটাতে খাবার নিয়ে এসেছে সেটা ধুতে গেছে। তারা ফেরত এসে আর মামনকে দেখেনি। তারা চিন্তা করছে মামন হয়তো বাইরে গেছে, জাস্ট এতটুকুই। এদিকে টিফিন পিরিয়ডের পর যখন ক্লাস শুরু হয়ে যায়, মামনকে তো পাওয়া যায় না, মামন গেল কোথায়? এদিকে মামন নেই বিষয়টা তো একটু সকলের কাছে খটকা লাগে। তখন এই বিষয়টি নিয়ে ইমরান মন্ডল ভাই প্রথম চিন্তা করেন যে মামন তো টিফিন পিরিয়ডে যায়নি, ও গেল কোথায়? টিফিন পিরিয়ডের পর যখন ক্লাস শুরু হয় এবং মামন অনুপস্থিত থাকে, তখন ক্লাসের যিনি টিচার উনি জিজ্ঞেস করেন যে মামন কোথায়। কারণ মামনকে না দেখলেই টিচারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করত, কারণ এর আগে কিন্তু বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে মামনের সাথে। একবার উধাও হয়ে গেল, দীর্ঘ সময় পর তার খবর মিলল, আর একবার বেঞ্চের নিচে ঢুকল। এই কারণে স্কুলের টিচাররা মামনের এই অস্বাভাবিকতা সম্পর্কে অবগত ছিলেন। এদিকে মামন যখন ক্লাসে নেই, তখন ওই টিচার মামনের বাসায় ফোন করেন, তার আম্মুকে দ্রুত আসতে বলেন। তার আম্মু এবং দাদি আবার হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং এসে বলে, মামন তো বাড়িতে যায় নাই, তাহলে কোথায় গেল? ওই স্কুলে দোতলা একটা ভবন ছিল, একতলা একটা টিন শেড ভবন ছিল যেটা শিশু শ্রেণী হিসেবে ব্যবহৃত হতো, এবং ওইটার পাশে একটা গোডাউন ছিল। তো সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও মামন নেই। আর ইমরান মন্ডল ভাই এবং তার আরেকজন বন্ধু একই ক্লাসে, নাম হলো ওবায়দুল সর্দার, সে বর্তমানে সৌদি প্রবাসী। তো এই দুইজন মামনকে খোঁজা শুরু করে। সব জায়গা তন্ন তন্ন করে যখন খোঁজা হয়ে গেল, কোথাও মামনকে পাওয়া যায় না, আশেপাশে খোঁজা হয়েছে, ওই যে গোপালের জঙ্গল টঙ্গল এদিক দিয়ে খোঁজা হয়েছে, তখন হঠাৎ করে এই ওবায়দুল সর্দার ইমরান মন্ডল ভাইকে বলে, আচ্ছা চলতো ছাদ যেটা আছে ছাদে গিয়ে দেখে আসি ওখানে আছে কিনা। তখন ছাদে যে যাবে এই চিন্তাটা কারো মাথায় আসেনি। তো এই ওবায়দুল সর্দারের এই কথা শুনে ইমরান মন্ডল ভাই চিন্তা করে, আসলেই তাই, চল যাই গিয়ে দেখে আসি। ছাদটা এমন ছিল যে দোতলা শেষ হওয়ার পর ছাদে ওঠার সিঁড়ি যেটা ছিল, ওই সিঁড়িটা কিছুটা উঠে তো আবার আরেক দিকে মোড় নিয়েছে, আর যেই জায়গাতে মোড় নিয়েছে ওইখানে একটা ভয়েড স্পেস আছে, এটা সবসময় থাকে আর কি। তো ওইখানে পুরনো ভাঙা চোরা চেয়ার, তারপর স্কুলের বেশ কিছু ছেঁড়া ব্যানার, ভাঙা বেঞ্চ, এগুলো রাখা ছিল, বেশ গাদাগাদি করে রাখা ছিল। তো ওরা উঠে সোজা তিনতলার যেই গেটটা রয়েছে এটা খুলে, মানে তিনতলা যে ছাদ আর কি, দোতলার ওই অংশটা, মানে তিনতলায় বলা চলে আর কি, তো ছাদে গিয়ে দেখে যে কেউ নাই। তারপর তারা দুজন নেমে আসছে, হঠাৎ করে ইমরান মন্ডল ভাই দেখে যে তাদের যে স্কুল ড্রেস, তাদের স্কুল ড্রেসের যে শার্ট এটা ছিল আকাশি নীল। তো এরকম একটা শার্টের কালার দেখা যাচ্ছে ওই যে ভাঙাচোরা চেয়ার টেবিল যেগুলো যেখানে রাখা আছে গাদাগাদি করে ওর মধ্যে দেখা যাচ্ছে। তখন এই ইমরান মন্ডল ভাই ওই ওবায়দুল সর্দারকে বলছে, ওবায়দুল দেখ তো এটা কি দেখা যায়, নীল নীল শার্টের মতো এটা কি এখানে? তখন দুইজন উকি মেরে দেখে যে ভেতরে একটা মানুষের অবয়ব শুয়ে আছে এবং এটা মনে হচ্ছে মামুন। ওরা তো চিৎকার দিয়ে বলে ওঠে, এই মামুনকে পাওয়া গেছে, মামুনকে পাওয়া গেছে। ওদের চিৎকারে নিচ থেকে মামুনের মা দাদি অন্যান্য টিচাররা আরো অনেক স্টুডেন্টরা উঠে আসে। তারপরে মামুনকে উদ্ধারের কাজ শুরু হয়। মামুনকে এমন ভাবে রাখা হয়েছিল যে ওর শরীরের নিচে অনেকগুলো ভাঙাচোরা চেয়ার টেবিল বেঞ্চ এবং ওর শরীরের উপরেও অনেকগুলো ভাঙাচোরা চেয়ার টেবিল বেঞ্চ। মামুন ওর ভিতরে ঢুকলো কিভাবে, ওকে কে ঢুকালো, ওর শরীরের উপর এগুলো কে রাখলো, এই বিষয়টা আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। অন্তত উপস্থিত সবাই কেউ বুঝতে পারছিলেন না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো মামুনকে এখান থেকে উদ্ধার করা হবে, কিন্তু খুব সতর্কতার সাথে উদ্ধার করতে হবে, কারণ যেভাবে ওর শরীরের উপরে বেঞ্চ বা ভাঙাচোরা চেয়ারগুলো রাখা ছিল, কোনো একটা যদি ওর মাথার উপরে গিয়ে পড়ে বা ওটার যে পায়া এটা যদি ওর চোখে বা মুখে আঘাত লাগে তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। অত্যন্ত সতর্কতার সাথে তাকে ওখান থেকে উদ্ধার করা হয়। ওকে চোখে মুখে পানি ছেটা দেওয়া হয়, ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ও যখন একটু স্বাভাবিক হয় তখন হেড স্যার জিজ্ঞেস করেন, বাবা মামুন তুমি এইখানে কিভাবে এলে? তখন মামুন যেটা বলে খুব অদ্ভুত একটি ব্যাপার ছিল, অন্তত ওই স্কুলের প্রেক্ষাপটে। ইমরান মণ্ডল ভাই বলে, মানে সরি মামুন বলে, যে ওই সময় টিফিন পিরিয়ডে রুমে যখন মামুন একা ছিল, মেয়েরা যখন বের হয়ে যায়, তখন হঠাৎ করে এই ইমরান মণ্ডল ভাই এসে নাকি এই মামুনকে ডাক দেয় যে মামুন বাইরে আয়, তিনতলায় যাই। তখন এই মামুন ইমরান মণ্ডল ভাইয়ের সাথে তিনতলায় গিয়েছে। তিনতলার ছাদের উপরে ওঠার পর হঠাৎ করে দেখে কেউ নাই, মানে ইমরান মণ্ডল ভাই নাই। উনি ভয় পেয়ে যখন নিচে আসতে যাচ্ছিলেন হঠাৎ করে তার সামনে একটি সাদা অবয়ব দেখতে পান। এরপরে তার আর কিচ্ছু মনে নাই। এদিকে এই কথা শোনার পর সব টিচার, মামুনের মা দাদি সকলে মিলে ইমরান মণ্ডল ভাইয়ের দিকে তাকায়। তখন ইমরান মণ্ডল ভাই তো কাঁচুমাচু হয়ে বলে যে, স্যার আমি ওকে কিন্তু ডাকিনি, আমি তো টিফিন খেতে গিয়েছিলাম। তখন এই ইমরান মণ্ডল ভাই যাদের সাথে টিফিন খেতে গিয়েছিল তারা সবাই বলে, হ্যাঁ স্যার ইমরান মণ্ডল তো ছিল না স্কুলে, ও তো আমাদের সাথেই গিয়েছিল। আর ওই যে যেই কয়েকটি মেয়ে ক্লাসে বসা ছিল তারাও সাক্ষ্য দেয় যে, হ্যাঁ স্যার মামুন তো ক্লাসে একাই ছিল আর ইমরান মণ্ডলকে তো আমরা দেখি নাই। তখন উপস্থিত সকলে বুঝতে পারেন বিষয়টা অস্বাভাবিক, কেননা মামুনকে যেভাবে রাখা হয়েছে এইভাবে এই ইমরান মণ্ডল কোনোভাবেই এটা পারবে না। অত্যন্ত খুব কৌশলে তাকে এই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আবার মামুনকে হুজুর দেখানো হয়। হুজুর বেশ অনেক সময় নিয়ে তার রুকিয়া করেছিলেন, সময় নিয়ে বলতো দিনের পর দিন, মাসের পর মাস। আস্তে আস্তে এই বিষয়টি থেকে মামুন পুরোপুরি মুক্তি পান, আলহামদুলিল্লাহ এই বিষয় থেকে মামুন বের হয়ে আসে। কিন্তু 2022 সালের মাঝামাঝি সময়ে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে মামুন সুইসাইড করেছিল। খাওয়ার সাথে সাথে সে মারা যায়নি, তাকে দ্রুত রাজবাড়ী সদর হসপিটালে এনে ভর্তি করানো হলেও মামুন মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা এই ঘটনা থেকে একটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, সেটি হল যে মানুষ নিজের অজান্তেই জিনের প্রভাবে পড়ে যেতে পারে। বিভিন্ন সময়, যেমন সন্ধেবেলা, তারপরে ভর দুপুর বেলা, এই ধরনের কিছু পুরনো তালগাছ বা বটগাছ, এই জায়গাগুলো দিয়ে আসলে আমাদের আসা উচিত নয়। মামুনের চেহারা স্রোত খুব ভালো ছিল, এই কারণেই নাকি ওই জিনের প্রভাব তার উপরে পড়েছিল। পিয়ালিসেনার্স, এই সময়গুলোতে এই ধরনের জায়গাগুলোতে না যাওয়াই উচিত। মামুন তো ছোট মানুষ, সে বুঝতে পারেনি, যার কারণে এই প্রভাবের মধ্যে সে পড়ে গিয়েছিল। আর মামুন যে সুইসাইড করেছিল এইটা পারিবারিক কলহের কারণেই হয়েছিল, এটার উপর যে কোনো জিনের প্রভাব আছে কি নাই এই বিষয়ে কোনো কিছু জানা যায় না। ধন্যবাদ ইমরান মণ্ডল ভাই, একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। এটি একটি হৃদয় বিদারক ঘটনা যদিও, কারণ মামুন মারা গিয়েছে। আজকে মামুন জীবিত থাকলে অবশ্যই এই ঘটনাটি শুনত, কারণ মামুনের মৃত্যুর সাথে ওই ভূতুড়ে ঘটনাগুলোর সম্পর্ক নাই। মামুন মারা গিয়েছে, আমরা তার জন্য দোয়া করব, কারণ যারা সুইসাইড করে হাদিসে দ্বারা প্রমাণিত তাদের জন্য দোয়া করার অনুমোদন আছে, তাদের জন্য দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করার অনুমোদন সাহাবাদেরকে দিয়েছেন। আমরা অনেকেই মনে করি সুইসাইড করলেই সে চিরস্থায়ী জাহান্নামী, শুধুমাত্র শিরক এবং কুফুরের গোনা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো ধরনের গোনা ক্ষমা করবেন। হ্যাঁ, আত্মহত্যা করা বড় ধরনের একটি কবিরা গোনা, তার জন্য শাস্তি পেতে হবে, কিন্তু আল্লাহ কখনো এটা ক্ষমা করবেন না এটা বলেননি। মামুনকে আল্লাহ ক্ষমা করুন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, এটাই আমরা কামনা করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে 83 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আরো স্বাগতম জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহরিয়ার আলিফ। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন এলাকায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। ওই সময় কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল, মূলত এই খেলা নিয়েই ঘটনাটি ঘটেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনার দিনটি ছিল বাংলাদেশের সময় অনুযায়ী 10 ডিসেম্বর। ওই দিন রাতে ব্রাজিলের খেলা ছিল। তো ব্রাজিল এবং আর্জেন্টিনা তো দুটো গ্রুপ থাকে সব সময়। তো ওই দিন যারা খেলা দেখতে গিয়েছিল এই শাহরিয়ার আলিফের সাথে তার যে বন্ধু বান্ধবরা, এরা আবার অধিকাংশ ছিল হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল হেরে যাওয়ার কারণে ওরা মন খারাপ করে চলে আসে। এরপরে যে খেলা ছিল এই খেলা তাদের দেখার আগ্রহ ছিল না। তো তার বাড়ির কাছে যে বন্ধু বান্ধবরা, ওরা তো সবাই চলে এসেছে এবং সে একা হয়ে গিয়েছে, আর অন্য বন্ধু বান্ধবরা যারা আছে এদের বাড়ি আবার অন্য পাড়ায়, মানে অন্য এলাকায়। এখন খেলা দেখছে শাহরিয়ার আলিফ। তো খেলা দেখতে দেখতে পাশের এক বন্ধুর সাথে গল্প করছে, তখন সেই বন্ধু বলছে, তোমাদের বাসার যে রাস্তাটা ওটা কিন্তু রাতের বেলা খুব একটা ভালো না। আর তার ওই বন্ধুর চাচা নাকি রাতের বেলা ওদিক দিয়ে যাওয়ার সময় প্যারানর্মাল কিছুর উপস্থিতি টের পেয়েছিলেন। তো এই আলিফ তো বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। আর খেলা শেষ হতে হতে রাত প্রায় 2:30 বেজে যায়। ওনার একটা সাইকেল ছিল, তো সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সেই বন্ধুটি আবারও তাকে সাবধান করে দেয় যে ওই রাস্তা দিয়ে না গিয়ে রাতটা যেন ওই বন্ধুর বাড়িতে কাটিয়ে দেয় এই আলিফ। কিন্তু আলিফ তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলে যে আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। বলার পেছনে কারণও ছিল, কারণ হচ্ছে এর আগেও বহুবার এই আলিফ ওই রাস্তা দিয়ে গিয়েছে। গভীর রাতে না হলেও 10:11 দিকে তো গিয়েছে অনেকবার, কখনো কোনো কিছু কিন্তু মনে হয় নাই প্যারানর্মাল কোনো বিষয়ের উপস্থিতি। তো যাই হোক, ওনার বন্ধু থেকে বিদায় নেওয়ার সময় ওই বন্ধু আবারও তাকে বলে দেয় যে পেছন থেকে ডাক দিলে পেছনে যেন না তাকায় সে, এবং উত্তরও যেন না নেয়। মানে ডাক দিলে তো মানুষ উত্তর নেয়, এরকম উত্তর নেওয়া যাবে না। বাজার থেকে এই আলিফদের বাড়িতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। রাস্তায় কিছু দূর পরপর ঘর বাড়ি আছে, ঘর বাড়িতে আলো জ্বলে, তাই তেমন কোনো ভয় ছিল না মনে তার। তো সে যথারীতি সাইকেল নিয়ে রওনা দেয়, আর তার হাতে কিন্তু তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। এই রাস্তায় সবসময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করে, কিন্তু তখন গভীর রাত হওয়াতে একটা কুকুরও ছিল না রাস্তায়, আর শীতকাল হওয়াতে পরিবেশ আরো থমথমে নির্জন, আর রাস্তা ছিল কুয়াশাচ্ছন্ন, কুয়াশা পড়েছে আর কি। তো এই আলিফ একাই সাইকেল চালিয়ে যাচ্ছে, চারদিকে শুনশান নীরবতা। মনে হচ্ছিল এই কুয়াশার মধ্য দিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করছে। একটু একটু করে আগাচ্ছে, মনে হচ্ছে ভিন্ন জগতের সেই দরজা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই সময় আশেপাশে কোনো আলো দেখতে পাচ্ছিল না কুয়াশার কারণে, অন্ধকারই ছিল চারদিকে। মোবাইলের আলো যতদূর দেখা যায় শুধু ততটুকুই সে দেখছিল। এভাবে কিছুটা রাস্তা আসার পর কেমন জানি তার একটু অস্বস্তি লাগতে শুরু করে, মনে হচ্ছে শরীরটা কেমন জানি ভারী ভারী হয়ে আসছে, সাথে সাইকেলটাও মনে হচ্ছে সাইকেলের উপর একাধিক ব্যক্তি বসে আছে, ওজনের জন্য সাইকেল টানতে কষ্ট হচ্ছিল। শীতকাল এমনটা অবশ্য এমনিতেও মনে হয় সাইকেল চালালে, আর তখনও কিন্তু প্যারানর্মাল কোনো কিছুর বিষয় তার মাথায় আসেনি। এভাবে ওনার বাড়ির পাশের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ পর্যন্ত আসে। ওনার বাড়ি মূলত রাস্তার সাথেই, আর তার পাশে একটা মসজিদ। মসজিদের এক সাইডে চার পাঁচটি কবর রয়েছে। ওনাদের বাড়িতে ঢুকতে হলে প্রথমে মসজিদটি পড়ে, মসজিদটি পার করে তারপর ঢুকতে হয়। রাস্তা থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ছোট একটি ঢালু টাইপের রাস্তা আছে, ওটা দিয়ে উঠতে হয়। তো মসজিদের রাস্তার ঢালু দিয়ে উঠার সময় আলিফ দেখেন যে পাঁচ থেকে সাতজন লোক একটি কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। মসজিদের যে টিম টিম আলো ছিল, বারান্দার যে লাইটটা জ্বলছিল, সেই আলোতে তাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আর তারা সকলেই সাদা জুব্বা টাইপের কিছু একটা পরা ছিল। মানুষগুলোকে দেখে এক সেকেন্ডের জন্য এই আলিফের হৃৎপিণ্ড কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই সে দেখে যে সেখানে তার পরিচিত একজন দাঁড়িয়ে আছে, আর তাকে ওনারা সবাই মোহাম্মদ দাদু বলে ডাকেন। একসময় তিনি মসজিদের ইমাম ছিলেন, এখনো মাঝে মাঝে নামাজ পড়ান। তো ওনাকে দেখে আলিফ কিছুটা সাহস পায়, তাই সাহস করে ওদিকে যায় এবং ওনার পাশে গিয়ে দাঁড়ায়। ওখানে সকলকে দেখে মনে হচ্ছিল তারা কবর জিয়ারত করছে। তো মোহাম্মদ দাদু এই আলিফকে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কি করছেন? এই মোহাম্মদ দাদুর মুখে আপনি ডাক শুনে এই আলিফ তো খুবই অবাক হয়েছে, কারণ জন্মের পর থেকেই উনি এই আলিফকে তুই করে ডাকেন বা তুই বলে সম্বোধন করেন। তারপরেও কিছু না ভেবে আলিফ বলে, খেলা দেখতে গিয়েছিলাম দাদু, মাত্র আসলাম। তো আপনারা এত রাতে এখানে কি করছেন? তখন মোহাম্মদ দাদু জবাব দেন, কবর জিয়ারত করছি। আপনারা এখানে না থাকাই উত্তম, বাড়ি চলে যান। তখন আলিফ আবার উত্তরে বলে, দাদু আপনি আমাকে আপনি আপনি করে ডাকছেন কেন, আর আমি কেন চলে যাব? আমিও কবর জিয়ারত করব আপনার সাথে, আমি একটু সওয়াব পাই। তখন এই মোহাম্মদ দাদু কিছুটা রাগান্বিত হন এবং একটু ভয়ার্ত স্বরে জবাব দেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, না হলে ইনারা রেগে গেলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। তখন এই আলিফ আবার উত্তরে বলেন, ইনারা কারা, আর আমি আপনার সাথে একবারই বাসায় যাই কবর জিয়ারত করে। এই মোহাম্মদ দাদু তখন চুপ হয়ে যান। আর এতক্ষণ এই আলিফ মোহাম্মদ দাদুর সাথে কথা বললেও বাকিরা কিন্তু চুপ করেছিল, তাদের চেহারাটাও ভালো করে দেখতে পাইনি। আর এতক্ষণে আলিফের হুঁশ ফেরে, সে এটা কি দেখছে, কোথায় মোহাম্মদ দাদু, কোথায় বাকি লোকজন, আশেপাশে একটি কাকপক্ষীও নাই, হঠাৎ করে সবাই যেন উধাও হয়ে যায়, কি একটা অবস্থা। প্রচন্ড রকমের ভয় পায় আলিফ, ভয়ে আতঙ্কে তার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। ওনার সাথে কি ঘটতে চলেছে যেটা সে হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাড়াতাড়ি করে সে সাইকেলটি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে, বাড়িতে একদম কাছে চলে এসেছিল। তো এই আলিফের বাড়ির সামনে একটি বড় কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের কাছাকাছি আসার পর কোনো এক কারণে তার নজর কাঁঠাল গাছের দিকে যায়। কাঁঠাল গাছের দিকে তাকিয়ে সে যেটা দেখতে পায় তা দেখে সে মারাত্মক ভয় পায়। তার বাড়ির বাইরের যে লাইটের কিছুটা আলো সেখানে পড়ছিল, সেই আলোতে সে দেখতে পায় মাটি থেকে মোটামুটি 10-15 ফুট উপরে একটা মোটা ডালে একটা অবয়ব বসে আছে, পরনে তার সেই সাদা জুব্বা আর বিভৎস চেহারা, মনে হচ্ছে মুখটা আগুনের ঝলসানো। সে খিলখিল করে হেসে ওঠে আর বলে, কিরে তোকে বারবার মানা করলাম ওখান থেকে চলে যা, কথা শুনলি না কেন, আমাদেরকে বিরক্ত করলি কেন, অহেতুক। এটা দেখে আর এটা শুনে এই আলিফ তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন দুপুর বেলা তার জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে সে, আর জ্ঞান ফেরার পর বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলে। সব জানার পর পরিবারের লোকেরা তাকে তো অনেক বকাঝকা করে, আর এই আলিফের সাথে তার এক হুজুর চাচাতো ভাইও থাকে, সে দোয়া কালাম পড়ে তার শরীর বন্ধ করে দেয় আর ব্যথার ওষুধ খেয়ে বিকালে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মোহাম্মদ দাদুকে সে দেখে এবং মোহাম্মদ দাদুকে সব জানানোর পর মোহাম্মদ দাদু জানায় যে হয়তো তার রূপ ধরে কালকে রাতে কয়েকটি জিন কবর জিয়ারত করতে এসেছিল, তার মধ্যে তার রূপে আসা একটা জিন ছিল, কারণ তার তো এত রাত্রে এখানে আসার কথা না। আর নিশ্চয়ই এই আলিফ ওখানে গিয়ে তাদেরকে বারবার বিরক্ত করছিল, এই কারণে প্রথমে তো না করেছিল, তারপর সে যাবে না আর বারবার প্রশ্ন করার কারণে এরা খুব বিরক্ত হয়েছিল, এই জন্য ভয় দেখিয়েছে। খুব যে বেশি ক্ষতির উদ্দেশ্যে দেখিয়েছে বিষয়টা এমন নয়। যাই হোক, এই বিষয়টি নিয়ে আলিফ আর তেমন কিছু ভাবে না। এরপর থেকে তার সাথে আরো কিছু ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। ওই ঘটনার এক সপ্তাহ পেরিয়ে যায়, আর সেও ঘটনাটি প্রায় ভুলতেও বসেছিল। আর আর্জেন্টিনার ফাইনাল খেলা যেটা 17 ডিসেম্বর 2022 সালে ছিল আর কি, তো সেদিন সে তো আবারও খেলা দেখতে গিয়েছে, এবার কিন্তু তার সকল বন্ধুরা একসাথেই ছিল তার। আর যেহেতু বন্ধু বান্ধবরা একসাথে আছে, এখন তার ভয় লাগার কথা না, তাই না? তো খেলা শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়, সবাই মিলে একসাথে আসছে রাস্তা দিয়ে আর গল্প করছে, মনে কিন্তু কারোরই কোনো ভয় ভীতি নেই। একসময় বাকি সব বন্ধুরা যে যার বাড়িতে চলে যায়, আর বাকি থাকে শুধু এই আলিফ আর তার সেই চাচাতো ভাই রিফাত। আর রিফাতের বাড়ি আর তার বাড়ি পাশাপাশি ছিল, তো যে কারণেই মোটামুটি একসাথেই তারা সবসময় থাকেন আর কি। তো একটা সময় তার বাড়ির সামনে তো এসে গিয়েছে, এদিকে বাড়ির দক্ষিণ দিকে ছিল দুটি কবর আর উত্তর দিকে ছিল সেই মসজিদ। কবর দুটি ছিল সেই রাস্তার একদম পাশেই, রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরটি দেখা যেত। তো ওই কবরের পাশে যাওয়ার সময় হঠাৎ একটি কান্নার আওয়াজ ভেসে আসে, কান্নার আওয়াজটি ছিল পুরুষ এবং মহিলা কণ্ঠের মিক্স। কান্নার আওয়াজটি শুনে এরা দুজনই তো ভয়ানক রকমের ভয় পায়, দৌড়ে তারা বাড়িতে ঢুকে যায়। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা, ওই কবর দিতে ছিল তো ঠিক এই আলিফ যেই ঘরে থাকতো সেই ঘরের পাশে, আর সে যে ঘরে থাকতো ওই ঘরটিকে বলা হতো দক্ষিণ ঘর, যেটা ওনাদের বাড়ির একদম শেষ ঘর। আর ওনাদের যে বাড়িটা ওইটা ঢালুর উপরে, আর ঢালু থেকে নিচে নেমেই দেখা যেত এই কবর দুটি। তো ওনার সাথে তো ওনার চাচাতো ভাই ঘুমাতো, সেদিন রাতে বাড়িতে এসেই উনি তো ঘুমিয়ে পড়েছেন, রাত প্রায় 3:30টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যায় ওনার ঘরের দরজা খোলার শব্দে, দরজায় অনেক জোরে লাথি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দে ঘুম ভাঙে, মনে হলো কেউ লাথি দিয়ে দরজা খুলে ফেলেছে। তখন শীতকাল, ঝড়ের বাতাসে কিন্তু দরজা খোলার কোনো প্রশ্নই আসে না। আলিফ তো অনেক বেশি ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে যে গিয়ে দরজাটাতে বন্ধ করবে এই সাহসও ছিল না তার মধ্যে। অন্যদিকে তার চাচাতো ভাই দিব্যি ঘুমাচ্ছে। এর মধ্যে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা, ঘরের পাশে সেই কবরের কাছ থেকে ভেসে আসে সেই কান্নার আওয়াজ। পুরুষ এবং মহিলার কণ্ঠ যদি মিক্স থাকে ঠিক যেমন আওয়াজ শোনা যায় ঠিক তেমন, একদিকে দরজা খোলা থাকায় পুরো ঘরে তখন কনকনে শীত জেঁকে বসেছে, অন্যদিকে সেই কান্নার আওয়াজ, মনে হচ্ছে এখনই দরজা দিয়ে কোন এক অশরীরী ঢুকে পড়বে আর গলা চেপে ধরবে। এদিকে ওনার চাচাতো ভাইকে সে ডাকাডাকি করছে, বলছে যে এই ওঠ, দরজাটা বন্ধ করার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? সে বলে যে কই, সে তো কিছুই শুনতে পাচ্ছে না। তখন তার চাচাতো ভাই উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার চাচাতো ভাই বলে যে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক আর দোয়া পড়। সে কিন্তু কোনো আওয়াজ শোনেনি, ওদিকে আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছিল, 10 থেকে 15 মিনিট পর আওয়াজটি বন্ধ হয়ে যায়। সেই রাতে আর তেমন কিছু ঘটেনি, কিন্তু এরপর থেকে প্রায় প্রতিদিন রাত 3:00 থেকে 3:30 মধ্যে কোনো এক কারণে এই আলিফের ঘুম ভেঙে যেত, আর 1-2 মিনিট পর থেকে সেই কান্নার আওয়াজ শুনতে পেত, আবার কিছুক্ষণ পরে সেটা বন্ধ হয়ে যেত। কিন্তু সেটা আলিফের কোনো ক্ষতি করত না, যে কারণে এই বিষয়টি তার চাচাতো ভাই বাদে আর কাউকে সে ওই সময় জানায়নি। এভাবে প্রায় 1 মাস চলতে থাকে, একটা সময় সেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। এরপরে এখন পর্যন্ত তার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো শাহরিয়ার আলিফ জানিয়েছেন ওই কবর দুটি নিয়ে বেশ কিছু ঘটনা আছে, পরবর্তীতে সময় করে উনি ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ শাহরিয়ার আলিফ, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি 10ম শ্রেণীতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, আর সামনে ওনার পরীক্ষা রয়েছে, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা আপনার পরীক্ষায় ভরপুর কামিয়াবি দান করুক, আরো যারা পরীক্ষার্থী আছেন আমাদের লিসেনারদের মধ্যে আল্লাহ সকলকে কবুল করুক। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। শীতের রাতে চলাফেরা করার সময় এই টাইপের ঘটনা কিন্তু ঘটতেই পারে, এই জন্য দোয়া পড়ে কিন্তু সবসময় শরীর বন্ধ রাখতে হবে। আর সবাই যে হুজুর জিনের মুখোমুখি হবে বিষয়টা এমন নয়, জিনেরা স্বভাবগত ভাবে একটু একগুয়ে জেদি প্রকৃতির, তাদেরকে কেউ বিরক্ত করলে খুব রেগে যায়, আর রেগে গেলে তারা ভয় দেখানোর চেষ্টা করে। আর তারা যদি ভয় দেখানোর চেষ্টা করে, তারা যদি চিন্তা করে এই ভয় এরকম ভয় দেখালে কিছু হবে না, আসলে বিষয়টা এরকম নয়, কারণ সবার সাহস তো একরকম নয়। অনেকে অনেক ভয়ানক ভয় পেয়েও কিছুই হয় না, আবার অনেক স্বাভাবিক ভয় পেয়েও মানুষ মারা যেতে পারে। জিনেরা রাগ করে টুকটাক ভয় অনেক সময় দেখায়, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতির উদ্দেশ্যে তারা ভয় দেখায় না, এমনও হয়। কিন্তু বড় ধরনের ক্ষতি কিন্তু হয়েই যেতে পারে। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ধরনের ঘটনা থেকে। আর অতি উৎসাহী হয়ে আসলে সব জায়গায় যাওয়াটা উচিত না। আর প্রাতবেলা এই ধরনের কোনো ঘটনা যদি আমাদের সাথে ঘটেই যায়, যেমন এই শাহরিয়ার আলিফের সাথে যেটা হয়েছিল, যে আমাদেরকে কেউ একজন বলেছে যে এখান থেকে চলে যান, আমরা দাঁড়িয়ে আছি তার সাথে কথা বলছি, তাহলে তো বিরক্ত হবেই তারা, তাই না? তারা কবর জিয়ারত করছিল, সেখানে গিয়ে তাদেরকে বিরক্ত করা, এই জন্য তারা রেগে গিয়েছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তিনি এই বিষয়টা থেকে মুক্তি পেয়েছেন, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা পাঁচটি ঘটনা কিন্তু শেয়ার করে ফেলেছি, আর এখন এবারে 83 নং এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন টুটুল শেখ। ওনার বাড়ি মেহেরপুর জেলায়, আর ঘটনাটি ঘটেছিল যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের একটি গ্রামে। আর এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা ছিল। আর পুকুরটি যেহেতু একজন প্রভাবশালী লোকের, এই কারণে ওই পুকুরের মালিকের নামটি উনি উল্লেখ করেননি। এটি 2022 সালের আগস্ট মাসের ঘটনা, যার ঘটনা উনি ছিলেন এই টুটুল ভাইয়ের ওয়াইফের চাচাতো ভাই। উনি 17 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখে মারা যান। ঘটনাটি ঘটে গেছে একটি মাছের ঘেরকে কেন্দ্র করে, আর যিনি মারা গিয়েছিলেন তার নাম ছিল রাশেদ। এই যে ঘের, এই ঘেরটি ছিল কয়েক শত বিঘা জুড়ে। ঘেরটি যে জমিতে ছিল তার তিন সাইডে কিন্তু কোনো গ্রাম ছিল না, শত শত বিঘা জুড়ে খালি মাঠ আর মাঠ। এই ঘেরটির একটি বদনাম ছিল যে ওইখানে কোনো পাহারাদার নাকি বেশি দিন থাকত না, কিছুদিন কাজ করত আবার চলে যেত। কেন চাকরি ছেড়ে দিত তার কারণও কাউকে বলত না। ঘেরটি নিয়ে ওই এলাকাতে লোকমুখে অনেক কথা প্রচলিত ছিল। যেহেতু কোনো লোক ওইখানে বেশি দিন থাকত না, এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আর কোনো লোকই পাওয়া যাচ্ছিল না ঘের পাহারা দেওয়ার জন্য। তাই বাইরে থেকে লোক নিয়ে এসে ঘের পাহারা দেওয়ার চিন্তা করে, কিন্তু তবুও পাহারাদাররা এক দুই তিন দিন সর্বোচ্চ, এর বেশি দিন থাকে না। কিন্তু ঘের তো পাহারা দিতে হবে, তাই না? তাই ঘেরের মালিক ভাবলেন টাকা বাড়িয়ে দিয়ে নিশ্চয়ই লোক পাওয়া যাবে। আর এই সুযোগটাই নেয় এই টুটুল ভাইয়ের ওই ভাই এবং তার এক বন্ধু। ওই ভাইয়ের নাম রাশেদ ভাই। তো উনি এবং ওনার এক বন্ধু মোট দুইজন গত 12 আগস্ট 2022 সাল থেকে মাছের ঘের পাহারা দেয়া শুরু করে, যাতে মাছ চুরি না হয়ে যায় কিংবা শেয়াল বা অন্য কোনো কিছু এসে মাছ খেতে না পারে। এই জন্য তারা ঘেরের চার সাইড দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এবং টর্চ নিয়ে পাহারা দিচ্ছিল। বলে রাখা ভালো, ঘেরের রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো ছিল। প্রথম দিন তারা যখন পাহারা দিচ্ছিল তখন রাত 2 কি 2:30 বাজে। ওই সময় তারা খেয়াল করে যে রাস্তার যে ঢাল পুকুরের দিকে নেমে গেছে, সে ঢালের উপর আধা খাওয়া মাছ পড়ে আছে কয়েকটা। মাছের শরীরে কিন্তু তখনও তাজা রক্ত লেগেছিল। তারা তো দেখে পুরোই অবাক। তারপর ভাবে হয়তোবা শিয়াল বা অন্য কোনো প্রাণী এই কাজ করেছে। এইভাবে তারা আবার টহল দেওয়া শুরু করে, কিন্তু কয়েক গজ এগিয়ে গিয়ে দেখে সেই আধা খাওয়া মাছ আবারও পড়ে আছে এবং সেই মাছ দিয়ে একইভাবে টাটকা রক্ত ঝরছে। মনে হচ্ছে এই মাত্র কোনো প্রাণী খেয়ে ওখান থেকে সরে পড়েছে, কিন্তু তার খাওয়া এখনো হয়নি। এবারও তারা একই চিন্তা করে সামনে এগোতে থাকে যে কোনো শিয়াল বা অন্য কোনো কিছু এই কাজ করেছে। কিন্তু আরো সামনে এগোতে দেখে একই ঘটনা। এইভাবে যদি মাছ মারা যেতে থাকে তাহলে তো তাদের চাকরি চলে যাবে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনই আলাদা আলাদা ভাবে টহল দেবে। এবং ওই সময় তারা আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে, একসাথে টহল দিচ্ছিল না। এভাবে তারা প্রথম দিন টহল দেওয়া শেষ করে। পরের দিন তারা সন্ধ্যার আগের দিকে যখন টহল দিতে আসে তারা ভাবতে থাকে গত রাতের যে ঘটনা, মানে মাছ খাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঘেরের মালিক তাদেরকে বকাঝকা করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তাদেরকে মালিক কিছুই না বলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মালিক বাড়িতে চলে যায়। মালিক এমনভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। যাই হোক, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে আগের দিনের মতো আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে। রাত 12টা কি 12:30 এমন একটা সময় তারা তাদের বাসার থেকে নিয়ে আসা খাবার পুকুরের সাইডে একটা মাচাইয়ে বসে, মাচাই বলতে ওই যে বাসের তৈরি একটা ধরনের চৌকি বিশেষ আর কি, তো ওখানে বসে একসাথে খাচ্ছিল। এমন সময় তারা খেয়াল করে ঘেরের এক সাইডে, মানে তারা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখান থেকে 30-40 গজ দূরে পানির ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বুদবুদি উঠছে। এমন ভাবে বুদবুদি উঠছে যে পানি প্রায় 10-15 ফিট উপরে উঠে যাচ্ছে। তারা হঠাৎ এটা দেখে ভয় পেয়ে যায়। এভাবে প্রায় 5-7 মিনিট চলার পরে আবার হঠাৎ করে সবকিছু ঠান্ডা নিশ্চুপ হয়ে যায়, মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। পানি কিন্তু তখনও ঢেউ খেলছিল, মানে একটু আগে তারা যেটা দেখেছে তারা কিন্তু ঠিকই দেখেছে, ভুল কিছু কিন্তু দেখে নাই। আর দুজন একসাথে কিভাবে ভুল দেখতে পারে? যাই হোক, রাশেদ ভাই তার বন্ধুকে বলে যে পানিতে হয়তো বা গ্যাসের কারণে এমনটা হতেই পারে, এটা ভয় পাওয়ার কিছুই নেই, তাড়াতাড়ি তুই খেয়ে নে, এটা বলে তার বন্ধুকে। আর যদি তাড়াতাড়ি না খেয়েই তাহলে তো গত রাতের মতো আজও শিয়াল এসে মাছ খাবে। আর মালিক যদি বুঝতে পারে, গত দিনেরটা হয়তো বা বোঝে নাই কিন্তু আজকে যদি বুঝতে পারে তখন হয়তো চাকরি থাকবে না। আর গতদিন মালিক বুঝলেও হয়তো বা কিছু বলে নাই আমাদেরকে। আর এখানে সারা মাস কাজ করে যে টাকা উপার্জন করি তা যদি অন্য জায়গায় সারা মাসও কাজ করা যায় তার অর্ধেকও জুটবে না, নে নে তাড়াতাড়ি খা, এটা বলে রাশেদ ভাই তার বন্ধুকে। তারা তাদের মতো করে রাতের খাবার শেষ করে যখন পাহাড় দিতে যায় তারা লক্ষ্য করে আগের দিনের মতো মাছ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে মাছগুলো কিছুক্ষণ আগে কেউ ফেলে রেখে চলে গেছে। তারা ভাবতে থাকে আমরা আজ এত ভালো করে আলাদা আলাদা টহল দিয়েও মাছ এই কে কিভাবে খাচ্ছে তা দেখতে পেলাম না। সেদিনের মতো তারা ডিউটি শেষ করে বাড়ি ফেরত যায়। পরের দিন সকালে তারা ঘেরে আসে আধা খাওয়া পড়ে থাকা যে মাছগুলো সেগুলো দেখবে বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সকালবেলায় সেখানে কোনো মাছ পড়ে ছিল না। তারা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য যে পাহারাদার ছিল তাদেরকে মাছের বিষয়ে জিজ্ঞেস করে তারা বলে না তো পুকুরের ধারে তো কোনো মাছ পড়ে ছিল না। রাশেদ ভাই তার বন্ধু তো অবাক হয়ে যায়। তারা সেদিনের মতো বাড়ি চলে আসে। অন্য দিনের মতো সন্ধ্যাবেলায় রাশেদ ভাই এবং তার বন্ধু ওই ঘেরে যায় পাহারা দিতে। সন্ধ্যা থেকে তারা ভালোভাবে পাহারা দিচ্ছিল, এই সময় ভিতরে তারা অস্বাভাবিক কিছুই দেখেনি। রাত 12-12:30 দিকে রাশেদ ভাই এবং তার বন্ধু যখন আবার ওই মাচায় বসে খাবার খাচ্ছিল তখন তারা দেখে সেই আগের দিনের মতো ঘেরের দক্ষিণ সাইডের পানিতে বুদবুদি উঠছে। মনে হচ্ছে পানিগুলোকে 10-12 ফুট উপরে কোনো বড় মোটর দিয়ে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। রাশেদ ভাই ও তার বন্ধু তো এটা দেখে ভয় পেয়ে যায়। তো এই ভাইয়ের বন্ধু রাশেদ ভাইকে বলে যে কাল না হয় গ্যাসের কারণে এমনটা হয়েছিল, কিন্তু প্রতিদিন একই সময় এভাবে পানি উঠবে এটা তো হতে পারে না। আর তাছাড়া আমি অন্য পাহাড়াদের সাথে কথা বলেছি, তারা বলেছে দিনের বেলায় কখনো এমন ভাবে পানি উপরে উঠতে তারা দেখেনি। তাছাড়া গ্যাসের কারণে পানি বুদবুদ উঠতে পারে, কিন্তু এভাবে এত উচ্চতায় তো পানি ওঠা সম্ভব নয়। রাশেদ ভাই তখন বলে এই বাদ দে তো, তাহলে যা, আজকে আর শিয়ালকে মাছ খেতে দেয়া যাবে না। কিন্তু তখন তারা খাওয়া শেষ করে টহলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাশেদ ভাই শুনতে পায় ঘেরের অন্য সাইডে তার বন্ধু চিৎকার করে তার দিকে দৌড়ে আসে। রাশেদ ভাই সেদিকে জলদি করে সাইকেল নিয়ে গিয়ে যায়। তার বন্ধু কাছে আসতেই মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে কিরে কি হয়েছে তোর, সাইকেল ফেলে এভাবে দৌড়ে আসলি কেন? তখন তার বন্ধু বলে আমি যখন সাইকেলে চড়ে আস্তে আস্তে টহল দিচ্ছিলাম, তখন পুকুর থেকে আমার দিকে কিছু একটা কেউ ছুড়ে মারল যা আমার শরীরে এসে পড়ে। আমি তখন খেয়াল করে দেখি কেউ আধা খাওয়া মাছ আমার দিকে ছুড়ে মেরেছে। আমি তখন পুকুরের ধারে তাকাই আর তখন দেখি মানুষের মতো কিছু একটা আমার দিকে পেছন ফিরে পুকুরের ভেতরে গোড়ালি সমান পানিতে বসে কিছু একটা করছে। সেটা কি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি যখন হাতে থাকা টর্চ লাইট সেদিকে চালাই, তখন দেখি একটা শিম্পাঞ্জির মতো প্রাণী আমার দিকে পেছন ফিরে কিছু একটা করছিল। আমি যখন লাইট জ্বালাই, এই লাইট জ্বালানোতে সেই প্রাণীটি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। তখন দেখি কুকুরের মতো লম্বা মুখওয়ালা প্রাণীটির মুখে একটি মাছ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন আগুনের কোনো টেনিস বল। প্রাণীটি তখন আধা খাওয়া মাছটি আমার দিকে ফুঁ করে ছুঁড়ে দেয়, ওই মুখে থাকা ওই মাছটি, আর ওই প্রাণীটি আমার দিকে ধেয়ে আসতে থাকে। আমি তখনই চিৎকার দিয়ে সাইকেল ফেলে তোর কাছে ছুটে এসেছি। রাশেদ ভাই তার বন্ধুর ঘটনা শুনে তো হো হো করে হেসে দেয়, বলে চল তো দেখি কোথায় তোর সেই শিম্পাঞ্জি। তার বন্ধু তার সাথে যেতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল এবং বলছিল, ভাইরে আমি বাড়ি চলে যাচ্ছি, তুইও চল, টাকা পয়সার আমার কোনো দরকার নেই, এই চাকরি করব না। তখন রাশেদ ভাই তার বন্ধুকে নিয়ে ওই জায়গায় যায় জোর করেই। সেখানে গিয়ে দেখে টর্চ লাইটটা তখনও চলছে, সাইকেলটা পুকুরের সাইডে পড়ে আছে, সেখানে শিম্পাঞ্জির মতো কিছুই নেই। তবে রাশেদ ভাই একটা জিনিস লক্ষ্য করে, সেখানে পুকুরের ধারে রাস্তার উপরে আধা খাওয়া কিছু মাছ তখনও পড়ে আছে। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কই কিছুতে নেই এখানে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখন তার বন্ধু বলে, কিছুই যদি না থাকবে তাহলে রাস্তার উপর এমন আধা খাওয়া মাছ কোত্থেকে আসবে বল। তখন রাশেদ ভাই বলে, ও কিছু না, শিয়াল হয়তো মাছ পানি থেকে ধরে এনে এখানে বসে খেয়েছে। কিন্তু রাশেদ ভাইয়ের বন্ধু কোনোভাবেই তা মানতে পারছিল না। তখন রাশেদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে চল, আমরা আলাদা ভাবে আর টহল দিব না, তোদের একসাথে টহল দিব। তখন দুজন সাইকেলে চড়ে একসাথে টহল দিতে থাকে। রাত তখন দুইটা কি আড়াইটা, তারা লক্ষ্য করে পানিতে আগের মতো করে উপরের দিকে বুদবুদ উঠছে। তখন তারা ভাবে, আচ্ছা কি হয় আজকে আমরা দেখব। তারা সাইকেল রেখে একটি আম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল ওই পানির ফোয়ারার দিকে। তখন তারা দেখে যে পুকুরের পানিতে ওই ফোয়ারার আশেপাশে আর অনেক ফোয়ারার সৃষ্টি হয়েছে। পুকুরের এই অবস্থা দেখে তারা দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা লক্ষ্য করে যে প্রতিটি পানির ফোয়ারার উপরে কালো ছোট ছোট অবয়ব এক ফোয়ারার মাথা থেকে অন্য ফোয়ারার মাথায় লাফালাফি করছে। অবয়বগুলো তাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে, দেখে মনে হয় যেন এগুলো কোনো বানরের বাচ্চা। এভাবে সমস্ত পুকুরে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত পুকুরে শত শত পানির ফোয়ারা আর কালো অবয়বে ভরে যায়। কোনো কোনো অবয়ব পানির উপর দিয়ে খেলা করে বেড়াচ্ছে, কেউ কেউ পুকুরের পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে তারা পানিতে না মাটিতে দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণের ভেতর রাশেদ ভাই আর তার বন্ধু খেয়াল করে যে মনে হচ্ছে তারা কোনো বাজারের সাইডে আম গাছের গোড়ায় বসে আছে, যেখানে কিছুক্ষণ আগে পুকুর ছিল সেখানে এখন বিশাল এক খোলা বাজার, চারদিকে মনে হচ্ছে দিনের মতো আলো। সেখানে কেউ কেউ বিভিন্ন পণ্য বিক্রয় করছে আর কেউ কেউ কিনছে। এমন অবস্থায় তারা দুজনেই বেশ অবাক হয়। তখন রাশেদ ভাইয়ের বন্ধু বলে, চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রাশেদ ভাই বলে, আচ্ছা যাবো তো, কিন্তু কোন দিকে যাবি বল, রাস্তাঘাট কিছু চিনতে পারছিস? তখন রাশেদ ভাইয়ের বন্ধু খেয়াল করে, আরে সত্যি তো, তারা কোন দিকে যাবে, আশেপাশে কিছুই তো চিনতে পারছে না, সবই তো আছে না, এ কোথায় চলে আসলো তারা? তখন রাশেদ ভাই বলে, চল আমরা বাজারের ভিতরে গিয়ে দেখি যে বাজারটা বসছে, আসলে এখানে কি। একথা বলে রাশেদ ভাই আর অপেক্ষা না করে বাজারের ভিতর ঢুকতে যায়। ঠিক তখনই একজন শিম্পাঞ্জির মতো সেই অবয়ব কিন্তু মাথায় হরিণের মতো ছোট দুটো শিংওয়ালা লোক তাদের দিকে ফিরে তাকায় এবং রাশেদ ভাইয়ের হাত খপ করে ধরে ফেলে। আর ঠিক তখনই রাশেদ ভাইয়ের বন্ধু এই দৃশ্য দেখে ভয়ে পেছন দিকে এলো পথারি দৌড়াতে থাকে। তিনি নিজেও জানেন না তিনি কোন দিকে দৌড়াচ্ছেন। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে পেছনে ভয়ঙ্কর কোনো ঝড় তেড়ে আসছে। তিনি এভাবে কতক্ষণ দৌড়িয়েছেন তা নিজেও জানেন না। একসময় তিনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, এরপর তার কিছু মনে নেই। তিনি যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান তিনি নাভারন উপজেলার হসপিটালে ভর্তি। তাকে বেনাপোল গেটের এক পাশে ভোরবেলা কিছু লোক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে এনে ভর্তি করায়। তখন তার শরীরে প্রচুর ব্যথা জ্বর ছিল। তিনি ভাবেন এত দূর উনি কিভাবে এলেন, কারণ বেনাপোল গেট তাদের গ্রাম থেকে 15-16 কিলোমিটার দূরে। এদিকে রাশেদ ভাই ভোর হওয়ার পরে বাড়িতে না ফিরলে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ঠিক কিছুক্ষণ পরে খবর আসে রাশেদ ভাই পুকুরের পাশে এক আম গাছের ডালের উপর কাদামাটি মাখা অবস্থায় অজ্ঞান হয়ে ঝুলে আছে। তখন রাশেদ ভাইকে গাছ থেকে নামিয়ে আনা হয়। রাশেদ ভাইয়ের শরীরে প্রচুর জ্বর ছিল। দুদিন পরে রাশেদ ভাইয়ের জ্ঞান ফেরে, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু এদিক ওদিক তাকান আর একটি কথাই আওড়াতে থাকে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এছাড়া উনি আর কিছুই বলতে পারছিলেন না। তাকে গ্রাম্য মসজিদের হুজুর দিয়ে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে রাশেদ ভাইকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়। বিভিন্ন চেক আপ করার পর ডাক্তার বলেন তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এর দুই দিনের মাথায় রাশেদ ভাই মারা যান। রাশেদ ভাই মারা যাওয়ার আগে কিছুই বলে যেতে পারেনি যে তার সাথে আসলে কি হয়েছিল। এভাবেই রাশেদ ভাই সকলকে ছেড়ে চলে যান। রাশেদ ভাইয়ের ওই যে বন্ধুটি এখনো সুস্থ আছে, আল্লাহর আশিস রহমতে, তার সাথে আর কোনো কিছু ঘটেনি, সে ওখানে আর কাজও করেনি পরবর্তীতে। এই ঘটনার বিস্তারিত বিবরণ রাশেদ ভাইয়ের বন্ধুই পরবর্তীতে দিয়েছিল। কিন্তু রাশেদ ভাই কিভাবে মারা গেল, কিভাবে গাছের আগায় উঠল, সেটা আমরা অনুমান করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা বলা যায় না, কারণ উনি তো বলে যেতে পারেননি। রাশেদ ভাইয়ের ছোট ছোট দুটো সন্তান আছে, আর টুটুল ভাই বলেছেন যে তার দুটো সন্তানের জন্য দোয়া করতে। উনি এরাও বলেছেন যে ওনার কাছে টাইম ট্রাভেলের একটি ঘটনা রয়েছে, যেটা ওনার এক বড় ভাইয়ের, আর সেটি নাকি এখনো চলমান আছে, সময় করে উনি সেটা পাঠাবেন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর টুটুল ভাইকে ধন্যবাদ চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনি যে টাইম ট্রাভেলের ঘটনাটি বললেন, আমরা অপেক্ষায় থাকব, আপনি ঘটনাটি পাঠান, ঘটনাটি প্রচারযোগ্য হলে অবশ্যই আমরা উপস্থাপন করব লিসেনারদের সামনে। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এপিসোডে যে 6টি ঘটনা উপস্থাপন করলাম, আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকে বলেন এপিসোডগুলো দীর্ঘ করতে, কিন্তু আমরা বলি আমরা ঠিক যেভাবে ঘটনা পাই সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি। নির্দিষ্ট করে দীর্ঘ ঘটনা কখনোই একরকমভাবে অনবরত পাওয়া যায় না, এটা পাওয়া সম্ভব নয়, কেউ সেটা বলতেও পারবে না। আর যদি একই ব্যক্তি বারবার শুধু দীর্ঘ ঘটনা বলতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আসলে এই ঘটনা সত্য কিনা। কারণ হচ্ছে দীর্ঘ ঘটনা অনেক লং টাইম নিয়ে একটি পাওয়া যায় বা দুটি পাওয়া যায়, প্রতিনিয়ত দীর্ঘ ঘটনা কিন্তু পাওয়াটা অনেক কঠিন, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই কারণে আমরা সবসময় কিন্তু দীর্ঘ ঘটনা আপনাদের কাছে পাই না, যখন পাই তখন সেই এপিসোডটা একটু দীর্ঘ হয়, সব এপিসোড তো একরকম হয় না, যার কারণে কখনো কখনো কোনো এপিসোড 2 ঘন্টার কম হয়, 1.5 ঘন্টা হয়, আবার 2.5 ঘন্টার এপিসোড আমরা করেছি। এই জন্য আমরা 6টি ঘটনা উপস্থাপন করার চেষ্টা করি, সেই 6টি ঘটনা যতটুকু হয় সেটাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। টেনে হিঁচড়ে বেশি লম্বা করার চেষ্টা আমরা করি না, অতি নাটকীয়তাও আমরা আনার চেষ্টা সাধারণত করি না। ঘটনা আপনারা যেভাবে পাঠান সেভাবেই আমরা উপস্থাপন করি। সব ঘটনা আমরা সত্যতা যাচাই করতে পারি না, আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান, কারণ আমরা আপনাদেরকে সবসময় বলি যে সত্য ভয়ের ঘটনা পাঠাবেন, আমরাও সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, এই দুটো লিংক কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আসছে শনিবার হরর নাইট এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দা হরওয়ালদের সাথে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স।